দরবার তব বড়ই আলিশান গো আমার খোঁজা হয়নি কখনো বঞ্চিত ভিখারী তোমার খোঁজা আমার খোঁজা পিয়া আমার খোঁজা পিয়া।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে আমার খাজা ভারতের রাজা। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই। আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি দেখব। এই অনুষ্ঠানের মধ্যে যা আলোচনা হবে, যা মাদানী ফুল উঠে আসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, এর উপর ভরপুর আমল করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দরুদে পাকের ফজিলত সবসময় আমরা বয়ান করে থাকি, আসুন আজকেও একটি দরুদে পাকের ফজিলত আমরা শুনে নেই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহ পাক এমন একটি ফেরেশতা নাজিল করেছেন বা সৃষ্টি করেছেন যার একটি পাখা বা একটি বাহু পশ্চিমে আর একটি পাখা বা বাহু পূর্বে, এতটুকু পর্যন্ত বিস্তৃত। তো যখন কোনো বান্দা, যখন কোনো উম্মত নবিয়ে পাকের উপর দরুদে পাক পড়ে, তখন ওই ফেরেশতা পানির মধ্যে ডুব দেয় এবং পানিতে ডুব দেওয়ার ফলে যখন ডুব দেওয়ার পর উঠে, তখন ওই ফেরেশতার দু পাখা থেকে যে ফোঁটা ফোঁটা পানি ঝরতে থাকে, ওই ফোঁটা পানি থেকে আবার এক একটি করে ফেরেশতা তৈরি হয়। তো যখন কোনো বান্দা নবিয়ে পাকের উপর দরুদে পাক পড়ে, ওই ফোঁটা থেকে সৃষ্ট ফেরেশতাগুলো কিয়ামত অবধি ওই উম্মতের জন্য মাগফিরাত করতে থাকে, অর্থাৎ মাগফিরাত চাইতে থাকে আল্লাহ পাকের দরবারে। তো কতই না উত্তম ফজিলত দরুদে পাকের, আমরা সদা সর্বদা শুনে থাকি। তো নিয়ত করি যে আমরা বেশি থেকে বেশি পরিমাণে নবিয়ে পাকের উপর দরুদ শরীফ পড়ে নিজেকেও দামি করব এবং প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যও আমরা হাসিল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের সাথে আজকে মুবাল্লিগগণ এবং নাতখা আছেন, আমার ডান পাশে আছে আমার ফারুক ভাই। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মাশাআল্লাহ। আরও আছে আমাদের সাথে মিরাজ ভাই, হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল,
আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবং নাতখা শাহাদাত ভাই কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মাশাআল্লাহ। দর্শক, আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা খাজা পিয়ার অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব, আর সেই টপিকটি হচ্ছে আমার হজরত সাইয়েদুনা খাজা গরিবে নওয়াজ হাসাইন মইনউদ্দিন সঞ্জিরি চিশতি আজমেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির দৈনন্দিন শিডিউল কেমন ছিল বা উনি কেমন দিন যাপন করতেন, নিজের জীবনকে অতিবাহিত করতেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আজকে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আসুন ওনার আলোচনা শোনার আগে আমরা প্রিয় মুস্তফার শানে একটি নাচ শুনি।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি মা আমিনার রত্ন আবেদুল্লার নয়ন মনি, তুমি মা আমিনার রত্ন আবেদুল্লার নয়ন মনি, নবীর প্রেমে প্রাণ স্বর্গ আশিকদের মনের ধ্বনি, তুমি মা আমিনার রত্ন আবেদুল্লার নয়ন মনি, নবীর প্রেমে প্রাণ স্বর্গ আশিকদের মনের ধ্বনি, তুমি মা আমিনার রত্ন চাঁদ তোমার খেলার সাথী, চাঁদ তোমার খেলার সাথী, তুমি দো জাহানের বাতি, সাল্লাল্লাহ তুমি দো জাহানের বাতি, আমি তোমার আশায় থাকি, আমি তোমার আশায় থাকি, কবে দর্শন দিবে তুমি, তুমি মা আমেনার রত্ন, আবেদুল্লার নয়ন মনি, নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের ধ্বনি, তুমি মা আমেনার রত্ন, এলেন ভবে যত ভবে যত নবী, তারা চন্দ্র তুমি রবি, সাল্লাল্লাহ তারা চন্দ্র তুমি রবি, এলেন ভবে যত নবী, তারা চন্দ্র তুমি রবি, সাল্লাল্লাহ তারা চন্দ্র তুমি রবি, তুমি সবার সেরা নবী, তুমি সবার সেরা নবী, তুমি যে ইলমের খনি, তুমি মা আমেনার রত্ন, আবদুল্লার নয়ন মনি, নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের ধ্বনি, তুমি মা আমেনার রত্ন, জানাই আরজি তোমার দ্বারে, জানাই আরজি তোমার দ্বারে, তুমি ছাড়া বলবো কার, সাল্লাল্লাহ তুমি ছাড়া বলবো কারে, জানাই আরজি তোমার দ্বারে, তুমি ছাড়া বলবো কার, সাল্লাল্লাহ তুমি ছাড়া বলবো কারে, ডুবে আছি পাপে সাগরে, ডুবে আছি পাপে সাগরে, পারে ভিড়াও মোর তরণি, তুমি মা আমেনার রত্ন, আবেদুল্লার নয়ন মনি, নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের ধ্বনি, তুমি মা আমেনার রত্ন, তুমি সব নবীদের সরদার, তুমি সব নবীদের সরদার, আমি যে বড়ই গুনাহগার, সাল্লাল্লাহ আমি যে বড়ই গুনাহগার, তুমি সব নবীদের সরদার, আমি যে বড়ই গুনাহগার, সাল্লাল্লাহ আমি যে বড়ই গুনাহগার, তুমি আলো আমি আধার, তুমি আলো আমি আধার, আমি ফকির তুমি গনি, তুমি মা আমেনার রত্ন, আবেদুল্লার নয়ন মনি, নবীর প্রেমে প্রাণ উৎসর্গ, আশিকদের মনের ধ্বনি, তুমি মা আমেনার রত্ন, আমি চাই না বাড়ি গাড়ি, আমি চাই না বাড়ি গাড়ি, আমি চাই না জমি সাল্লাল্লাহ আমি চাই না জমিদারি, আমি চাই না বাড়ি গাড়ি, আমি চাই না জমিদারি সাল্লাল্লাহ আমি চাই না জমিদারি, আমি চাই না রাজ দরবারি, আমি চাই না রাজ দরবারি, শুধু চাই তোমার গোলামি, তুমি মা আমেনার রত্ন, আবেদুল্লার নয়নে মনি, নবীর প্রেমে প্রাণ স্বর্গ, আশিকদের মনের ধ্বনি, তুমি মা আমেনার রত্ন, আমি নিঃস তুমি ছাড়া, আমি নিঃস তুমি ছাড়া, শুধুই তুমি মোর সাহারা সাল্লাল্লাহ, শুধুই তুমি মোর সাহারা, সগে আতর দিশে হারা, সগে আতর দিশে হারা, শুধু তুমি সহায় তুমি, তুমি মা আমেনার রত্ন, আবেদুল্লার নয়ন মনি, নবীর প্রেমে প্রাণ স্বর্গ, আশিকদের মনে ধ্বনি, তুমি মা আমেনার রত্ন।
মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। দর্শক, আমরা নাতে মুস্তাফা শুনলাম, আবারও স্মরণ করিয়ে দিতে চাই, মাহে রজব শুরু হয়ে গেছে, তো এই মহিমানিত মাসে বেশি বেশি ইবাদত করা চাই, বেশি বেশি রোজা রাখা চাই, এবং বেশি বেশি দান সদকা করা, মুসলমানদেরকে সহযোগিতা করা, মুসলমানের পেরেশানি দূর করা, এটা এই মাসে বড়ই ফজিলতপূর্ণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমি আরজ করব যে মাহে রজবুল মুরাজ্জাবে বেশি বেশি ইবাদত করে শাবান মাসে এর প্রস্তুতি নিয়ে রমজানুল মোবারকের জন্য নিজেকে এখন থেকে প্রিপারেশন নিয়ে নেওয়ার মাধ্যমে আমরা যাতে নিজের দিনকে অতিবাহিত করি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আজকে আমাদের বিষয় হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাই এর দৈনন্দিন রুটিন কেমন ছিল। আচ্ছা, এতে যাওয়ার আগে আমরা জানতে চাইব প্রথমে ফারুক ভাইয়ের কাছে, যে আমরা ওলিদের আলোচনা করি যারা আল্লাহ পাকের ওলি, তো ওলি আর সাধারণ মানুষ নিশ্চয়ই এখানে কোনো ডিফারেন্ট মানে পার্থক্য তো অবশ্যই আছে, না হয়তো আমরাও মানুষ ওনারাও মানুষ, কিন্তু ওনারা কেন আল্লাহর ওলি হয়েছেন, তো আল্লাহর ওলিদের আন্দাজ মোবারক কেমন, এই সম্পর্কে যদি আপনি একটু আলোচনা করতেন, ওনাদের অভ্যাস মোবারক কেমন, কেনই বা ওনারাদেরকে আল্লাহর ওলি বলা হয়।
আপনাকে অসংখ্য মোবারকবাদ যে একটা নতুন অনুষ্ঠান এনেছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলার মানে জীবনী সম্পর্কে, ওনার সিরত সম্পর্কে। যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ওলিয়া এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কীরকম, সবাই তো মানুষ, যারা আল্লাহর ওলি তাদেরও হাত পা আছে, দুইটা দুইটা হাত দুইটা চোখ, এগুলো সেম আছে, যারা সাধারণ মানুষ আছে তাদেরও কী আছে, মানে সেম মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোনো ডিফারেন্ট নেই। ডিফারেন্ট হচ্ছে এটার মধ্যে মর্যাদার মধ্যে ডিফারেন্ট রয়েছে। যেমন যারা আল্লাহর ওলি উনিও তো একজন মানুষ, তো ওনার মর্যাদা কেন এত বেশি, ওনার মর্যাদা এই জন্য বেশি উনি আল্লাহকে রাজি করেছেন,
আল্লাহ
আল্লাহর রসুলকে রাজি করেছেন। যখন ওই আল্লাহর ওলি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, তখন আল্লাহ তার উপর রাজি হয়ে যান। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন বান্দা নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে ওই বান্দাকে আল্লাহ তার মাহবুব বানিয়ে নেন, তখন তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তো এটা তখনই হয় যখন আল্লাহ তার উপর রাজি হয়ে যায়।
আর রাজি তো এমনি এমনিতেই হয় না।
জি,
যে
কোনো কিছুর মালিক তার অধীনস্থের উপর তখন খুশি হয় যখন মালিকের ফরমান অনুযায়ী মালিকের ইচ্ছে অনুযায়ী কাজ করবে, বা মালিকের মালিকের পক্ষ থেকে যে কাজ তার উপর অর্পণ করা হয়েছে এর চেয়ে যদি এক্সট্রা করা হয়,
ওভারটাইম যেটাকে আমরা বলে থাকি,
করা হয়, তখন ওই মালিক তার উপর
খুশি হয়ে যায়। এ ব্যাপারে মিরাজ ভাই কি বলবেন? যে আমরা মানে ইবাদত তো সবাই করে, পাঁচ ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে বিশেষত্ব কি এমন ছিল যার কারণে তারা আল্লাহর ওলি হয়েছে?
ধন্যবাদ লিয়াকত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রোগ্রামে আমাদেরকে অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত করেছেন, এবং আরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে যারা এই প্রোগ্রামগুলো দেখে, শেয়ার করে, কমেন্ট করে, আলহামদুলিল্লাহ তারা অপরের নিকটেও পৌঁছিয়ে দেয়, তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তো লিয়াকত ভাই, ফারুক ভাই খুব সুন্দর করে কথা বলতেছিল যে আল্লাহ তাআলার ওলিদের মর্যাদা, তো আমি বলবো যে আল্লাহ তাআলার ওলিদের আন্দাজ এমন হয় যাদের আন্দাজ মোবারক দেখে আল্লাহ তার রসুলের কথা মনে করে, কারণ তাদের আন্দাজই এমন, তাদের ধরনই এমন, তাদের আখলাকই এমন, যখন তারা কথা বলে তখন মিষ্টি মধুর কথা বলে, কত সুন্দর না আল্লাহ তাআলার বাণীগুলোকে শুনিয়ে থাকেন, যখন ওনারা ওনাদের জীবনের মধ্যে নিজেকে সব কিছুতে বাস্তবায়ন করেন, পোশাক আশাক আখলাক সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সুন্নত মোতাবেক চলাচল করে, তাদের হাঁটা, তাদের হাঁটা আলহামদুলিল্লাহ এমন সুন্দর হাঁটে যে 8-10 জন সাধারণ মুসলমান থেকে তাদের হাঁটার ভঙ্গি, তাদের ধরন, তাদের বাচনভঙ্গি, তাদের অভ্যাস এমন পরিবর্তন, প্রত্যেকটা কাজ দেখে আল্লাহ তার রসুলের কথা মনে অবশ্যই সাধারণ মানুষের অন্তরে এসে যায়। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের আরেকটা সিফাত হচ্ছে এমন, তাদের আন্দাজ দেখে অমুসলিমরাও মুসলমান হয়ে যায়। তো মুসলমান তো আলহামদুলিল্লাহ জামাজাল ইসলামের দিকে ধাবিত থাকে, অমুসলিমরাও মুসলমান হয়ে যায়, আর যারা মুসলমান তারা ওনাদেরকে দেখে কীভাবে আল্লাহওয়ালা হওয়া যায় তার একটা প্রয়াস অন্তর মধ্যে জেগে যায়। আর আল্লাহর ওলিদের আন্দাজ এমন হয় তাদের সাথে যতক্ষণ বসে থাকি না ততক্ষণ শুধু বসেই থাকতে ইচ্ছা করে, তাদের মুখ থেকে যে বাণীগুলো শুনি না শুধু শুনতেই ইচ্ছা করে। দেখেন আমরা যখন উদাসীন থাকি, আমাদের যখন মন খারাপ থাকে, আমরা অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য কখনো বন্ধু বান্ধবের কাছে যাই, কখনো বা গান বাজনা নিয়ে বেহে পানা নিয়ে পড়ে থাকি, মনে করি এটাই আমার অন্তরের একটা শান্তি। অথচ দেখেন যখন আপনার অন্তর অশান্তি থাকবে, এটা বুজুর্গানের দিন, আসলে এখনকার যুগ আর আগের যুগের মধ্যে পার্থক্য আছে। এখনকার যুগে আমরা যেভাবে যে স্টাইলে চলছি, সে যুগ থেকে যদি আমরা এই যুগে থেকে যদি সেই যুগের কথা বলি সেটাকে কাল্পনিক মনে হবে, প্রকৃতপক্ষে আসলে আমরা যদি কিতাব নিয়ে এগুলো রিসার্চ করে স্টাডি করে দেখি তাহলে বুজুর্গানের দিনরা কি করতো, তখনকার তাদের আন্দাজ কেমন ছিল, তাদের সাথে ওটা বসা করা অন্তরের মধ্যে কেমন প্রশান্তি ছিল। এখন আমাদের অন্তরের মধ্যে যদি প্রশান্তি হারিয়ে যায়, আমরা প্রশান্তি খোঁজার জন্য যাই গান বাজনা বেহে পানা নাচ গানের মধ্যে বা বন্ধু মাস্তি আড্ডার মধ্যে, কিন্তু বুজুর্গানের দিনদের যখন আগের আন্দাজ আগের যে যুগটা ছিল ওই যুগের মধ্যে কেউ যদি পেরেশানিতে পড়ে যেত আল্লাহর ওলির দরবারে চলে যেত, কোনো পীরর লির দরবারে চলে যেত, কোনো পীরের সহবত ইখতিয়ার করতো, পীরের সহবত ইখতিয়ার করে তার মনের বেদনা খুলে বলতো। দেখেন লেখক ভাই, আপনার অন্তরে যখন কোনো অশান্তি বা কোনো কষ্ট বিরাজ করে সেটা যতক্ষণ আপনি শেয়ার করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরে এটা একটা বাধা এবং কি একটা ভারী ওজনালা কিছু হয়ে থাকবে, আর যখন আপনি কারোর সাথে শেয়ার করবেন সেটা আপনার অন্তর হালকা হবে। বর্তমানে আমরা শেয়ার করি কার সাথে, যারা দুনিয়াবি মামলাতে গ্রেফতার, দুনিয়াবি চাহনাতে গ্রেফতার, যারা নাচ গানের মধ্যে গ্রেফতার। আমিও যদি এখন কাউকে আমার দুঃখ শেয়ার করতে যাই, সে আমাকে বলবে আরে দুঃখ ভুলে যা, আমার সাথে সাগরের পারে চল, আমার সাথে একটু কতক্ষণ নাচ গান কর, দেখবি তোর দুঃখে চলে যাবে। কিন্তু আগেরকার বুজুর্গের দিনদের সাথে যারা ছিল, যাদের আন্দাজ মোবারক এমন ছিল, তাদের কাছে ওই যারা পেরেশান ছিল, যাদের অন্তরের মধ্যে পেরেশানি ছিল, তারা কি করতো তাদের কাছে চলে যেত। যাওয়ার পর আল্লাহর ওলির দরবারে যখন বসে পেরেশানি শেয়ার করতো, আল্লাহর ওলিরা এক একটা আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে মধুর বাসা দিয়ে আয়াতগুলোকে পেশ করতো এবং তার সারমর্ম ভেঙে দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের জীবনী ব্যাপারও কি করে দিত, বলে দিত। বলার পর ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা শান্তি আসতো, আর শান্তি কি আসতো, সাথে সাথে বলতো আল্লাহর জিকিরে প্রকৃত শান্তি। তো এরা আন্দাজ মোবারক এমন ছিল তাদের, তারাও ওই তাদের আন্দাজ মোবারক দিয়ে, তাদের আখলাক দিয়ে একজন পেরেশান গ্রস্ত অন্তরের ব্যক্তিকে মাদানী ফুল পেশ করতে গিয়ে তাকে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে রত করে দেয়। তখন আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মগ্ন হয়ে যায়, তার পেরেশানি অনেকটা দূর হয়ে যায়।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দর্শক, আমরা এখন বাস্তব অর্থে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের অন্তর যদি পেরেশান হয়ে যায় আমরা গানের দিকে বেশি ঝুঁকে থাকি, কিন্তু কোরআনে পাকে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহ পাকের জিকিরের মধ্যেই প্রশান্তি রয়েছে। তো আমরা আল্লাহ পাকের জিকির ছেড়ে অন্য জিকিরের মধ্যে যদি লেগে যাই, তাহলে আমরা মনে করছি হয়তোবা দুনিয়াতে শান্তি পাচ্ছি, কিন্তু দুনিয়াতে তো অশান্তির শিকার হবই হব, কাল কিয়ামতের দিনও আমাদের জন্য অশান্তি ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহর ওলিদের আন্দাজ যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই অধিকাংশ আল্লাহর ওলি ছিলেন যারা দিনের বেলা রোজা রাখতেন, অধিকাংশ আল্লাহর ওলি মানে রোজা ছাড়া তাদের দিন অতিবাহিত হতো না। আজকে আমরা দেখি যে আমরা যদি রোজার কথা বলি, বা আমরা যদি এখন তো আমরা মানে সব কিছুই মানে আমরা বলেন দুই নাম্বারই বলেন হারাম বলেন সব কিছুই, সব কিছুর পেছনে কি আমার অনেক সম্পত্তি ইনকাম করতে হবে, আমার পেট চালাতে হবে, আমার সংসার চালাতে হবে, এই সব কিছুকে ঘিরেই কিন্তু আমাদের এই যে দুই নাম্বারের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, আমাদের মধ্যে এই যে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, ওই যে পরিবারকে ঘিরে
লেখা যাবে। দেখেন এই যে আমরা সম্পদ উপার্জনে ব্যস্ত, বেশি বেশি আহার করার জন্য, একটু স্বাচ্ছন্দ্য বোধ থাকার জন্য, বেশি বেশি খাওয়ার জন্য, অথচ এটা সায়েন্সও বলে আর কিতাবে অনেক আগেই বলে গিয়েছে, আমার রসূল আলহামদুলিল্লাহ এটাতে সাহাবীদেরকে এরকম তাগিদ দিয়ে গিয়েছে অল্প খাওয়ার সন্তুষ্টির ব্যাপারে, এবং অল্প খেলে আপনি বেশি দিন বাঁচবেন, বেশি খেলে বেশি রোগ হবে, বিভিন্ন রোগ আপনাকে গ্রাস করবে। দেখেন আমরা বেশি খাওয়ার জন্য, একটু আরামায়েশে থাকার জন্য বেশি সম্পদ উপার্জন করতে গিয়ে অনেক সময় গুনাহের আশ্রয় নিয়ে ফেলি। তো প্রিয় ইসলামীরা, আমি এখানে বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দদেরকে, দেখেন রোজার ফজিলত ব্যাপারে, আমরা যখন রোজা রাখি তখন আমাদের ক্ষুধা আমাদের খাওয়া কম হয়, আর খাবার কম হলে আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি আসে। আলহামদুলিল্লাহ আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিনের দিনুল মিল্লাত আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত, উনি বেশি বেশি রোজা রাখতেন এবং আহার করতেন কম। তো একদিন উনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় উনি রোজা রাখছেন। তো ওনাকে ওনার সার্গিতরা জিজ্ঞেস করতে রাখলেন, হে সাইয়েদি আপনি তো এখন অসুস্থ, রোজা কেন রাখছেন? বলছে আমাকে সুস্থ হতে দিবে না, রোজা হচ্ছে সুস্থতার মূল রহস্য।
আল্লাহ,
দেখেন আমরা কিন্তু অসুস্থ হলে আর রোজা রাখতে ভয় পেয়ে যাই, অথচ দেখেন আমি এটা অনেক ডাক্তার থেকেও শুনেছি যে অনেকে ফুড পয়জন হয়ে যায়, তখন সে ডাক্তাররা অনেকে এখন বর্তমান রিসার্চে বলতেছে আপনার ফুড পয়জন হয়ে গেলে আপনি কতক্ষণ এক বেলা না খেয়ে থাকেন, পেটকে খালি রাখেন, তাকে তাকে রিফ্রেশিং হওয়ার, পেটকে আমাদের স্টোমাককে রিফ্রেশিং হওয়ার সুযোগ দিন, তাহলে আমাদের মেটাবলিজম যেটা সেটা বৃদ্ধি হবে। কিন্তু আমরা এখন কি করি, আমাদের এই আমরা অসুস্থ হয়ে পড়লে আরো বেশি বেশি খেয়ে 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 আরো আমাদের পেটকে নার্ভাস করে ফেলি, আমাদের নার্ভ যখন নার্ভাস হয়ে যায় তখন সে আর কন্ট্রোল করতে পারে না, সে তখন সে কন্ট্রোল হারিয়ে ফেলে, কি করবে, সে কি রিফ্রেশিং হবে, সে কি তাকে হজম প্রক্রিয়াতে আনবে, নাকি তাকে সে কি করবে, সে নিজেও নার্ভাস হয়ে যায়, তখন স্টমাক নার্ভাস হয়ে গেলে আমাদের পেটের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয়, আর পেট থেকে যত সমস্যা আমাদের শরীরের মধ্যে এসে যায়। তো সেজন্য দেখেন রোজা আলহামদুলিল্লাহ কেউ যদি রোজা রাখে সারাদিন, তাহলে দেখেন যাদের ফ্যাটি শরীর, এটা কিন্তু সায়েন্সও বলে আর এটা প্রমাণও পাচ্ছি, যারা রোজা রাখে যারা ফ্যাটি শরীর, হ্যাঁ, তারা যদি রোজা রাখে, রোজা রাখার পরে তখন আমাদের ব্রেন এটা কি করে একটা ইন্ডিকেট করে, যখন পেটের মধ্যে খাবার থাকে না, চর্বি কিন্তু আমাদের জন্য শক্তি, এই চর্বিটা আমাদের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে লেগে যায়, যখন আমরা রোজা রাখি তখন কিন্তু এই চর্বি, যখন পেটে খাবার থাকে না, ব্রেন তাকে তখন ইন্ডিকেট করে যে আমার আমার শরীরে তো খাবার মজুদ আছে, তখন সে ব্রেন কি করে ওই চর্বিগুলোকে গলানো শুরু করে, গোলাতে গোলাতে তখন একটা শক্তি আমাদের কি হয়ে যায় পেয়ে যায়, তখন আমাদের দেখবেন আপনি রোজা রাখলে আপনার এক প্রথম এক দুই দিন খিদে লাগবে, এরপর আস্তে আস্তে কি লাগে না, খিদা লাগে না, শক্তি এসে যায়, রোজা রাখার একটা ইয়ে হয়ে যায়, রুহানি শক্তি এসে যায়। আল্লাহ তাআলা একটা আমার একটা ব্যবস্থা করে দিছে, আপনি যখন রোজা রাখবেন তখন আপনার চর্বিগুলো গলে আপনার শক্তি উপার্জন হবে, এমনকি এটা এ থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক কোলেস্ট্রলের প্রবলেম আছে, ওই প্রবলেম থেকেও দূরীভূত হয়ে যায়। তো আল্লাহর ওলিরা দেখেন এনাদের যদি সিফাত আমরা পড়ি, জীবনী পড়ে ওনাদের হাওলাত যদি আমরা পড়ি, তাদের অনেকে অনেকের যেমন গাছাপাক রহমতুল্লাহ জীবনী, তো খাজা মঈদিন চিশতি রহমতুল্লাহ জীবনী, তো আমরা যেটা পড়েছি দেখেছি ওনাদের হাড্ডি গোনা যেত এমন একটা শরীর ছিল, ওনারা বেশি পাতলা ছিল, আর আল্লাহ তাআলা পাতলা মানুষকে বেশি পছন্দ করেন, এ না যে যাদের স্বাস্থ্য একটু ভালো তাদেরকে অপছন্দ করেন তা নয়, কিন্তু দেখেন পছন্দের একটা স্টেপ আছে, ধারাবাহিকতা আছে, আমরা তো চাই আমরা আরো তার অন্তরে জায়গা নিব, আরো মহব্বত স্থাপন করব, কে না চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, যেমন আল্লাহর ওলির কথা বলতেছি, আল্লাহর ওলির এটা বাংলা তো কি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, তো কে না চায় আল্লাহর বন্ধু হওয়ার জন্য, তো আল্লাহর বন্ধু হতে হলে তো আল্লাহ যেটা পছন্দ করে সেটাতে আমাদের কি করতে হবে,
যারা মানে তাদের জিনগত ভাবে এরা মানে শরীর মোটা এরকম অনেকে আবার রাগ করবেন, ঠিক আছে,
শুধুমাত্র আল্লাহ সুস্বাস্থ্য আল্লাহ তাআলার নিয়ামত, এবং অসুস্থ আল্লাহ তাআলার এটা নিয়ামত, অসুস্থ হলো আমাদের কি হয় গুনাহ মাফ হয়, সুস্থতার মধ্যেও একটা নিয়ামত, দেখেন একটা শরীরের মধ্যে আমাদের আমরা অনেকেই চাই যে আমরা সুস্থ থাকি, সুস্থ থাকার জন্য আমাদেরকে কিন্তু যেটা দরকার আল্লাহ তাআলা সেটা আমাদেরকে 1400 বছর আগে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো আমরা আসলে অনেক কিছু আছে যে আমরা জানি না কিন্তু জানতে পারি, তার মানে এই নয় যে আমাকে হেও করে কথা বলা হচ্ছে, আমার থেকে সবচেয়ে পজিটিভ থিঙ্কিংটাই নিতে হবে। দেখেন আল্লাহর ওলিদের সিফাত যদি আমরা নিতে চাই, এনারা ইহুদিনা সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলেছেন, আর ওনাদের জীবনী, ওনাদের আখলাক, ওনাদের আন্দাজ মোবারক যদি আমরা পড়ি আর ওনাদের মতো আমরা যদি চলি, তাহলে আমরা আল্লাহর ওলিকে তাদের জীবনী পড়ার পর তাদেরকে মেনে তাদের পথকে যদি আমরা অনুসরণ করি, ইহুদিনা সিরাতুল মুস্তাকিমের মধ্যে যখন আমরা যাব, তখন আমরা বেশক ইনশাআল্লাহ আল্লাহর নবীর কি হয়ে যাব, সুন্নতের উপরে আমিলদার হয়ে যাব, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। বেশ, রোজাটা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ওলিদের
একটা আন্দাজে মুবারক। আসলে আসলে আমরা শুরুতেই যেটা আরজ করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে নেক বান্দারা ওভার টাইম করেছে, ওভার টাইম বলতে ওভার ইবাদত, ওভার টাইম বলতে ওভার ওভার রোজা, অর্থাৎ যেটা আপনার উপর ফরজ সেটা তো আপনি করছেনই, আপনি মানে ওভার টাইমই পান যখন আপনি এক্সট্রা কিছু করেন, চাকরির বাইরে যখন এক্সট্রা কিছু করেন ওটা আপনার জন্য এক্সট্রা ইনাম স্বরূপ আপনাকে একটা এক্সট্রা ওভার টাইম এর হাদিয়া দেয়া হয়। তো আপনি আল্লাহর ওলি তখনই হতে পারবেন যখন ফরজের পাশাপাশি নফলকে বাড়িয়ে দিবেন, কেননা আল্লাহর ওলিরা চাইলে তো ওনারা আহার করতে পারতেন কিন্তু নফল রোজা কেন রেখেছেন, নিজের নফসকে কি করেছেন, দমন করেছেন, নিজের নফসকে দমন করার মাধ্যমে মালিককে খুশি করেছেন, আর আল্লাহ তাআলা তো তার উপরেই বেশি খুশি হয় যে নিজের নফসকে দমন করতে পারে। আর আল্লাহ তাআলার ওলিদের আরেকটা যেটি খাসলত ছিল, যেটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে রাত ভর ইবাদত করা এবং কোরআনে পাকের তেলাওয়াত করা। আজকে আমরা দেখি আমাদের অবস্থান কোথায়, আজকে আমরা দেখি কোরআনে পাকের তেলাওয়াতের ক্ষেত্রে আমরা কতটুকু মনোযোগী বা আগ্রহী। আজকে আমরা অনেকেই কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি না, এটা খুবই দুঃখের সাথে বলতে হয়। আবার অনেককে দেখা যায় যে এখন যদি একটু কোরআনে পাক তেলাওয়াত আমাদেরকে শোনাতে হয় তাহলে অনেকে লজ্জাবোধ করে যে এমন যেন না হয় যে হুজুরের সামনে আমার গোপনটা গোমরটা ফাঁস হয়ে যায়। তো যাই হোক, যেটা হচ্ছে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আমরা ইবাদতের ক্ষেত্রে কতটুকু নিজেকে মানে সঁপে দিতে পেরেছি আল্লাহ পাকের কাছে, বা করলেও কতটুকু যথাযথভাবে আদায় করছি। আল্লাহর ওলিরা তো করেছেন, যথাযথ করেছেন, এমন নয় যে যে হ্যাঁ করেছেন, ইবাদত করেছেন, নফল রোজা রেখেছেন ওনাদের ইচ্ছা মতো, আবার এদিকে মানে আল্লাহ তাআলার যে বিধান বিধিনিষেধ ছিল সেগুলোকে মানেনি, এমনটা নয়।
এমন দেখেন এখন বর্তমান যুগে মানুষ মেন্টালি ডিপ্রেশনে বেশি যাচ্ছে।
হ্যাঁ,
কারণ মানসিক চিন্তায় আমাদেরকে বেশি গ্রাস করতেছে বর্তমান যুগে। কেন? এটা হচ্ছে যে আমরা আসলে ইবাদত থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে। দেখেন মেন্টালি ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহর ওলিরা যেটা করেছেন, ওনাদের মেন্টালি ডিপ্রেশন আলহামদুলিল্লাহ ওনাদের থেকে অনেক ভয় অনেক দূরে ছিল। কেন? সারা রাত ইবাদত করতেন, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, মানে আল্লাহ কোরআন পড়াই তো আল্লাহর সাথে কথা বলা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার ইবাদত করতেন, জিকিরে মশগুল থাকতেন, সারা রাত জিকিরের মধ্যে যে মশগুল থাকে, যে আল্লাহ তাআলাকে ডাকেন, তার দুনিয়াবি কোনো খোয়াইশ তামান্না নিয়ে ডাকেন না, শুধু পরকালের জন্যই চিন্তা করতে থাকেন, সারা রাত ইবাদত করেন, এবং যখন সকালবেলা হয় রোজা রেখে তাতেও আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করেন। দেখেন যখন আল্লাহ তাআলার জন্য উনি নিজের রাতটাকে ওভার টাইমে লাগিয়ে দিচ্ছেন, দিনের বেলায় রোজাত লাগিয়ে দিচ্ছেন, তো কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলার জন্য সারমর্ম হচ্ছে যে আল্লাহ তাআলার জন্য এক কদম বাড়ে, আল্লাহ তাআলা তার জন্য দশ কদম বাড়ে। তাহলে দেখেন যে আল্লাহ তাআলাকে এত ডাকছেন, এত কিছু করছেন, তাকে আল্লাহ তাআলা মেন্টালি ডিপ্রেশন থেকে অনেক দূরে রেখেছেন। আজকে অনেক হতাহত কথা আমরা শুনতেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে গেলে দেখি যে ডিপ্রেশন
কেন থাকবে, তারা তো যে যে কাজের মধ্যে ছিলেন তারা সেটার মধ্যে সন্তুষ্ট ছিলেন।
আজকে আমাদের জাতির মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন। দেখেন আজকে সোশ্যাল মিডিয়াতে যান, ডিপ্রেশনে যান, কারণে মানুষ কতটুকু সুসাইড পর্যন্ত চলে যাচ্ছে একমাত্র ডিপ্রেশনের কারণে। এই ডিপ্রেশনগুলো কেন আসতেছে? আমরা দুনিয়াতে লিপ্ত হয়ে যাচ্ছি, নিজের আখলাক নিজের চরিত্রকে আমরা ইসলাম থেকে সরিয়ে ফেলেছি, আমরা দুনিয়ার মজায় এত মগ্ন হয়ে গিয়েছি, সাথে আমাদেরকে মগ্ন করতে 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 এত উপরে তুলেছে, হুট করে আমাদেরকে আচার মেরেছে, খোঁচুটকে আমরা পড়ে গিয়েছি, আর আমরা ওইখানে গিয়ে হারামের পথকে বেছে নিয়েছি। তো সেটা হচ্ছে কেন? আজকে আমাদের এই যে আমাদের বুজুর্গানের দিন আল্লাহর ওলিদের, আচ্ছা খাজা মঈদি চিস্তি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির এই মাস উপলক্ষে আমরা কি করতে পারতেছি, আল্লাহর ওলিদের জীবনী নিয়ে কথা বলতেছি। আসলে এই দেখেন খাজা মঈদি চিস্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে ওনার ভক্তবৃন্দ অনেক আছে, ওনাকে মহব্বতকারী অনেক আছে, কিন্তু ওনার এই যে জীবনী, ওনার যে পথ পরিদর্শন পথ যেটা নিয়ে চলেছেন, সেই পথকে আমরা কতটুকু আঁকড়ে ধরেছি, কতটুকু এই পথকে নিয়ে আমরা চলতেছি। তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, দেখেন আমরা যদি চাই যে আমরা আমাদের জীবনের মধ্যে ডিপ্রেশন থেকে বের হয়ে আসি, আমরা চাই যে আমরা অসুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত অসুস্থ হবে, কিন্তু আমরা কঠিন কোনো জটিলতার থেকে যদি বের হয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর ওলিদের পথকে অনুসরণ করা আমাদের জন্য বাঞ্ছনীয়।
বেশক বেশক, আসলেই দর্শক, আমরা এতক্ষণ আল্লাহর ওলিদের আন্দাজ মোবারক নিয়ে ডিসকাশন করার মকসাদ একটাই, উদ্দেশ্য একটাই যে আল্লাহর ওলিদের পদাঙ্ক যাতে আমরা অনুসরণ করি, আমরাও যাতে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি। আমরাও তো মানুষ, আমরা কেন পারবো না? ওনারা যেরকম মানুষ ছিলেন, ওনারা যেরকম আল্লাহ তাআলার সৃষ্ট মাখলুক ছিলেন, আমরাও তো আল্লাহ পাকের সৃষ্ট মাখলুক, তো আমরা কেন পারবো না? আল্লাহ তাআলা চাইতো আমরাও পারবো, শুধু একটু যেটা বেশি দরকার সেটা হচ্ছে চেষ্টা। যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ পাক সেই চেষ্টার মধ্যে বরকত দান করবে। দেখছেন অনুষ্ঠান আমার খাজা ভারতের রাজা, তো বিষয় নিয়েছিলাম আজকে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাই এর দৈনন্দিন রুটিন নিয়ে। এ ব্যাপারে আসবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আমাদের আজকের অনুষ্ঠানের একটি প্যাকেজ আছে, আসুন সেটি সামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাজার সৈয়দুনা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির স্বভাব ছিল যে সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, এমনকি ইশার উজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন, আর কোরআনের তেলাওয়াতের প্রতি এমন ভালোবাসা ছিল যে দিনে দুবার কোরআনে পাক খতম করতেন, সফরের মাঝেও কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকতেন। আবার খাজা ইশার ওয়াজু দ্বারা ফজর আদায় করতেন, আর হাজার আশিক না ইশার পরে না ফজর পরে। আমার খাজা প্রতিদিন কোরআন তেলাওয়াত অধিক হারে করতেন, আর হাজার আশিক এমন রয়েছে যে কিনা কোরআনে পাক পড়তেই পারে না। নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, আমি কি বাস্তবেই সত্য ভালোবাসি না কেবল স্লোগান লাগিয়ে থাকি? আজ নিয়ত করে নিন আমাদের কোনো নামাজ কাজা হবে না। আজ নিয়ত করে নিন কোরআনে পাকের তেলাওয়াত ছাড়া জীবন অতিবাহিত করব না। আসুন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশকে গ্রহণ করুন। এটা তাবলিগে কোরআন ও সুন্নতের সেই অরাজনৈতিক সংগঠন যার মাধ্যমে মানুষকে কোরআনে পাক শেখানো হয়ে থাকে, নামাজও শেখানো হয়ে থাকে, সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদান করা হয়। খাজা সাহেবের আরেকটি খুব সুন্দর অভ্যাস ছিল, অন্যান্য বুজুর্গানে দিন আর আউলিয়া কামিলদের ন্যায় তিনিও অধিক হারে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে খুব অল্প খাবার আহার করতেন, যেন অধিক আহারের কারণে অলসতা, নিদ্রা অথবা তন্দ্রাচ্ছন্ন ভাব বাধা সৃষ্টি না করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, তার ব্যাপারে বর্ণিত রয়েছে যে সাত দিন পর 2-2.5 তোলা ওজনের সমান রুটি পানিতে ভিজিয়ে আহার করতেন। সাত দিনের পর এতটুকু খাবার আমার খাজা আহার করতেন, আর তিনি কম খেলেন। আজ তার দরবারে থেকে সারা বিশ্ব খাচ্ছে। তারা হলেন আল্লাহ ওয়ালা। তারা ইবাদতের জন্য শক্তি অর্জনের উদ্দেশ্যে কম আহার করতেন, যেন অলসতা না আসে। প্রিয় ইসলামী ভাইয়েরা, খাজা সাহেবের আরেকটি সুন্দর অভ্যাস রয়েছে। আল্লাহ ওয়ালাদের মহত্ত্ব হল তারা প্রকাশ্য সৌন্দর্য ও সাজসজ্জার পরিবর্তে অন্তরের পবিত্রতার জন্য প্রচেষ্টা করে থাকতেন। হযরত খাজা গরিবে নওয়াজ এর পোশাক মোবারক খুবই সাদাসিধে ধরনের দেখা যেত। তার পোশাক কেবল 2টি চাদর বিশিষ্ট ছিল এবং এর মধ্যে কতিপয় তালি লাগানো ছিল। সে কারণেই পোশাক থেকে সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসার ঝলক দেখা যেত। আর তালি লাগানোর ক্ষেত্রেও এমন সরলতা অবলম্বন করতেন যে যে রঙের কাপড় পেয়ে যেতেন সেটাকেই সৌভাগ্য দান করতেন, তালিও সেই রঙের লাগিয়ে নিতেন। আল্লাহ আকবর! আজ জাঁকজমকপূর্ণ পোশাক পরিধানকারী, বিভিন্ন ধরনের আকর্ষণীয় আর ফ্যাশনের পোশাক পরে জায়গায় জায়গায় গমনকারীর জন্য খাজার শিক্ষা হলো সাদাসিধে ভাব অবলম্বন করুন, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করুন। সরলতার মধ্যে বরকত রয়েছে, সুন্নতের মধ্যে মহত্ত্ব রয়েছে। আসুন এই নিয়ত করে নিন, বরং প্রথমে চেক করে নিন যে আপনার পোশাক সুন্নত অনুযায়ী রয়েছে কিনা।
আসলেই দর্শক, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির চর্চা কেনই বা হবে না? কেমন কুরবানি উনি দিয়েছেন না, কেমন সাদাসিধা জীবনযাপন, এবং কেমন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন, কেমন ইবাদত গুজার। খাবারের বিষয়ে যদি আমরা নিয়ে নেই, আজকে আমাদের অবস্থা কেমন মিরাজ ভাই?
হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা তো খাবারের কথা একটু আগে বলছিলাম যে লেখত ভাই
খাবার এখন তো রকমারি, ফাস্টফুড তো আমাদের,
এনাদের জন্য খাবার তো দূরে থাক। 15 বছর বয়সে উনি ওয়ারিস বাবদ যে সম্পত্তি গুলো পেয়েছিল
সব দিয়ে দিয়েছে।
একটা বাগান পেয়েছিল, একটা ওই চাল গুঁড়ো করার চাকি পেয়েছিল, আর কিছু সম্পদ পেয়েছিল। উনি এগুলো সব বিক্রি করে নিজের কাছে রাখেনও নাই। মনে করেছিলাম প্রথম কিতাব যখন পড়ছি তখন লাগছিল যে বিক্রি করে উনি একটা কিছু করবে। উনি বিক্রি করে কি করলো, এগুলো দান করে দিল ফকির মিসকিনদেরকে। আহা, দান করে দিয়ে ওনার সফর শুরু করে দিল। উনি যে সফর, মাশাআল্লাহ, উনি অতিরিক্ত সফর করতেন, আর সফরের সময় উনি কিন্তু কোরআনের পাকে তেলাওয়াত জারি রাখতেন। তো কিতাবের মধ্যে আছে যে উনি কোরআনুল কারীম দিনে 2 বার খতম আদায় করতেন।
আল্লাহু
আকবার! দিনে 2 বার কোরআনুল কারীম খতম আদায় করতেন, সাথে সাথে ওনার এই জজবা ছিল যে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল উনি সারা রাত ধরে কোরআন শরীফ পড়তেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। দেখেন ওই আজকে আমরা যে প্যাকেজটা দেখেছি ওখানেও কোরআনের কথা বলেছেন, হাফিজে কোরআনও ছিলেন আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আজকে দেখেন ওনার বক্ত খাজা গরিব নওয়াজের বক্ত যারা আমরা আছি তারা আমাদেরকে প্রশ্ন করি যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি দিনে দুইবার খতম দিতেন কোরআনের পাক, আমরা সেখানে দিনে কয়বার কোরআন শরীফকে শুধু ছুঁয়ে দেখি? একবারও কি ছুঁয়ে দেখি? ছুঁয়ে দেখতেছি না। দেখেন কুরআনুল করিমের মর্যাদা কেমন, এনারা আশিক কোরআন ছিলেন আল্লাহ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আমরা খাজা বাবা রহমতুল্লাহ তাআলা আলাইকে পাওয়ার জন্য কি করি, ওনার দরবারে ছুটে যাই, কিন্তু আসলে আমাদের দেখা উচিত খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনটাতে খুশি, কোনটাতে উনি উপহারস্বরূপ হিসেবে নিচ্ছেন, সেটা হচ্ছে যে আমি আমার রবকে যেভাবে রাজি করিয়েছি তোমরাও সেভাবে আমার রবকে রাজি করাও, তাহলে তো আমি তোমাদের উপর সন্তুষ্ট থাকবো। কিন্তু না, আমরা যেটা করি আমরা যাই, আমরা ওনার আশিক রয়েছি, আমরা আজকে যদি বলি যে কোরআনুল করিমকে সূরা ফাতিহাকে পড়ে শোনান, কিন্তু আমরা পড়ে শোনাচ্ছি না। তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আব্দুর রহমান সুলামি রহমতুল্লাহ আলাইহি 40 বছর যাবৎ মসজিদে কোরআন করিম পড়িয়ে গিয়েছেন, ওনার জীবনে 40 বছর। বলছে আমাকে যে এই হাদিস মুবারাকা যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষায়, এই কথাটাকে আমাকে মসজিদে বসিয়ে রেখেছেন। দেখেন ওনার জীবনে 40 বছর উনি শুধু কোরআন মসজিদে বসে শিখিয়ে গিয়েছেন। আল্লাহর ওলিদের একটা সিফাত হচ্ছে এরকম, তাদের জীবনের মধ্যে এনারা কোরআন শিখতেন পড়তেন এবং অপরকে শিক্ষা দিতেন। এখন আমাদের দেখেন লিয়াকত ভাই আজকে খুব কষ্ট হয়, আমরা মসজিদে যদি আমরা 100% মুসলমান যাই, যতটুকু যাচ্ছি ওখান থেকে যদি আমরা 99% মুসলমানকে জিজ্ঞেস করি যে কোরআনুল কারীমের তেলাওয়াত কি পারেন আপনি, সে এক কথায় উত্তর দেবে যে আমি তো জানি না, আমি পারি না, শুদ্ধ করে পারি না, আমি পড়তে পারি। আমরা সূরা যেগুলো 8-10টা প্রয়োজন নামাজের জন্য এগুলো আমরা পড়ি, পড়ার মধ্যে যদি আমরা যদি কখনো জিজ্ঞেস করি যে আপনি তেলাওয়াত আকারে একটু আওয়াজ করে পড়েন, তো সে ডেফিনেটলি 2-3 আয়াতে গিয়ে বেজে যাবেন। হ্যাঁ, এটা কেন হচ্ছে, এমনটা কেন, এমনটা এই জন্য হচ্ছে আমরা উদাসীন কোরআনুল কারীম নিয়ে। তো দেখেন বছরকে বছর চলে যাচ্ছে, রমজান মাস আসলো, রজব মাস এসে গেছে আলহামদুলিল্লাহ, সামনে এক মাস পর এর মাস দ্বিতীয় মাস পরে কি হয়ে যাবে, রমজান মুবারক এসে যাবে। দেখেন আমরা দিনকে দিন আজকে আমাদের ফ্যাশন পূজারীকে নিয়ে বসে আছি, আমরা আমাদের মোবাইল সেটকে নিয়ে সারা দিন কাটাচ্ছি, অতিবাহিত করতেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ তাআলার পবিত্র এই কোরআনুল কারীমকে আমরা ছুঁয়েও দেখতেছি না। আমরা এটা পড়া তো দূরে থাক, আজকে যদি পড়তে বলি বলে জনাব আমার তো ভুল হয় সেজন্য আমি পড়তে পারি না, যদি তাকে কোরআনুল করিম পড়ার জন্য উৎসাহ দিয়ে থাকি সে বলে যে বাংলা কোরআন কি হবে না, বাংলা কোরআন কি পড়া যাবে না। আমার প্রিয় ইসলামী ভাই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি যদি ইংলিশ ক্লাস করেন, কোনো ইংরেজি পারদর্শী হতে চান, আপনাকে যদি কোনো প্রতিষ্ঠানে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি ইংরেজি পারেন, আপনি যদি তাকে প্রশ্ন করেন যে ইংরেজিটা বাংলায় বলে দিলে হবে না, কখন কি অ্যাকসেপ্ট করবে, কখন অ্যাকসেপ্ট করবে না? তাহলে কেন প্রিয় ইসলামী ভাই আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা আমাদের এই অজুহাতগুলো দিচ্ছি? দেখেন কালকে আমাদের দিন এই অজুহাতের কোনো কাজ আসবে না, আমরা আমাদেরকে আগে শুদ্ধভাবে পড়তে হবে, এটা আমাদের জন্য তেলাওয়াত করা ফরজ করে দিয়েছে কোরআনুল কারিমে, আমাদেরকে অবশ্যই শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এর পাশাপাশি যদি কোনো ভুল ত্রুটি হয় তখন আল্লাহ তাআলার দয়া যদি আমাদেরকে মাফ করেন মাফ করবেন, কিন্তু আমরা কোরআনুল কারিম থেকে কত উদাসীন। তাহলে খাজা গরিব নওয়াজ আজমিনী শানজির রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনের মধ্যে প্রতিদিন দুইবার কোরআনুল কারিমের খতম দিত, খতম দিত, কেমন আশিক কোরআন ছিলেন।
জি জি জি,
তাহলে বুঝতে পারেন
এখান থেকে বোঝা যায় যে 24 ঘন্টার মধ্যে ওনারা ঘুমাতেন কখন,
দুইটা পার বলা হচ্ছে যে এশারের উযু দিয়ে ফজরের
নামাজ আদায় করতেন, তার মানে ঘুমাতেন না।
এটা গসপ পাকের জীবনী তো আছে যে
40 বছর ধরে উনি
এশারের, খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিল যে উনি এশারের নামাজ পড়তেন আর ওটা দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। তাহলে দেখা যাচ্ছে যে এটার বলার অর্থ হচ্ছে এটাই, সারা রাত ওনারা ঘুমাতেনই না।
আসলে আসলে এখানে হচ্ছে একটা জিনিস আমরা যখন লক্ষ্য করি যে আল্লাহর ওলিদের দৈনন্দিন শিডিউল যখন আমরা দেখি না, যে নেকি আর নেকি, নেকি আর নেকি, গুনাহ করার সুযোগই নেই ফারুক ভাই, গুনাহ করার এনারা মানে টাইমই পেতেন না, যে মানে আমি যে কোনো একটা অহেতুক কাজে লিপ্ত হবো এরকম কোনো টাইমই নেই, কেন ওনারা ওনাদের দৈনন্দিন রুটিনটাকে এমনভাবে সাজিয়েছেন।
এনারা ইশকে মুস্তাফা অন্তরের মধ্যে নিয়ে এবং দিনে ইসলামকে কীভাবে প্রচার করবে সেই দায়িত্বটা নিয়ে এনারা কি ছিলেন, ব্যস্ত ছিলেন। দেখেন এই এই অল্প সময়ে 77 বছর বয়সের মধ্যে ওনার জীবনে যে মর্যাদা যতগুলো সফর হয়েছে, এত সফরের মধ্যে চার ভাগের একভাগেও তো আমরা করিনি সফর। দেখেন এমন সফর করেছেন, আর সফর কী জন্য করেছেন, আমরা সফর কী জন্য করি ফারুক ভাই, আমরা সফর করি এই নদী দেখার দেখার জন্য, সাগর দেখার জন্য, পাহাড় পর্বত দেখার জন্য, কিন্তু কুরবান যাই আল্লাহর ওলিদের উপরে, কুরবান যাই খাজা মঈদুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির উপরে সফর করেছেন
ইলমে দ্বীন
অর্জন করার জন্য, হাফেজে কুরআন হওয়ার জন্য।
77 বছর সমরকন্দে, কম কথা নয়,
মিরাজ ভাই সমরকন্দে উনি সফর করেছেন, সমরকন্দে গিয়ে উনি কি করেছেন, ইলমেদিন হাসিল করেছেন, বুখারা শরীফে গিয়েছেন, ইলমেদিন হাসিল করেছেন,
যেখানে গিয়েছেন
বাগদাদ শরীফে গিয়েছেন, শুধু ইলমেদিন হাসিল করে নাই, 7 অগ্নি পূজারীকে উনি ইসলামের দাওয়াত দিয়ে এত সুন্দর কথা বলে, যে বলতেছে তোমরা আগুনের পূজা কেন করো, তার সামনে মনে হচ্ছে যে আগুনের পূজা কেন করো, বলছে তোমরা আগুন সৃষ্টিকারীকে পূজা করো, যে আগুনের সৃষ্টিকারীর ইবাদত করবে আর ওই আগুন তাকে পুড়াবে না, আর যে আগুনের ইবাদত করবে আগুন তাকে পুড়িয়ে ফেলবে। তখন তখন খাজা মঈদুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি বলতে লাগলো, যে আপনি দেখে আপনাকে পুড়ায় কিনা, বলছে আগুন তো আমার জুতাকেও পুড়াতে পারবে না, তো জুতাকে যখন দিয়েছেন বলছে এই আগুন তুমি আমার জুতাকে পুড়াইও না, আমি মঈদুদ্দিন চিশতি বলতেছি রহমতুল্লাহ আলাইহি, তো আগুন জুতাকেও পুড়াতে পারে নাই। দেখেন ওনাদের সফরের মধ্যে ওনারা মানুষকে ইলমেদিনের দাওয়াত দিত, ওনাদের দৈনন্দিন জীবনের মধ্যে যখনই যেখানে যেত দিনের দাওয়াত দিত এবং মানুষকে নসিহত করত, এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল ওই 7 সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন,
এখানে
জবানের মধ্যে তারা অনেক বড় আল্লাহর ওলিও হয়েছেন।
সেটা এখানে ফারুক ভাই আরেকটা জিনিস আমি যেটা এই পয়েন্ট থেকে আনতে চাইবো, সেটা হচ্ছে যে আল্লাহর ওলিরা কি না পারে, সেটা এখান থেকে প্রমাণ হয়ে গেছে যে যখন কোনো বান্দা আল্লাহর ওলি হয়ে যায় অন্য সকল সৃষ্টি আল্লাহর ওলির আনুগত্য
করে।
আপনি দেখেন আগুন আল্লাহ তাআলার ওলির আনুগত্য করছে, আল্লাহর ওলির জবান দিয়ে বের হয়েছে যে তুমি আমার জুতাকে জ্বালিও না, সেটা ওনার জবানে পাকের বরকতে সেই আগুন ঠান্ডা হয়ে গেছে।
হাদিসে পাকে তো বলছে তাদের জবান আল্লাহর কুদরতি
জবান। আল্লাহু আকবার, আল্লাহ।
ইব্রাহিম আদহামের ঘটনা একটা মনে পড়েছে, অনেক পুরাতন ঘটনা, অনেকবারই বলা হয়েছে যে ইব্রাহিম আদহাম কিন্তু অনেক বড় একজন বাচ্চা ছিলেন, আলিশান চলাফেরা, উনি যখন ওনার এলাকা সফর করতে বের হতেন, সফর পিছনে 40 সামনে 40 স্বর্ণের বল্লম নিয়ে, তলোয়ার নিয়ে উনি পরিদর্শন করতেন। একদিন রাতে যখন উনি ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় ছাদের মধ্যে কট 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 আওয়াজ শুনছিল, তো আওয়াজ শোনার পর উনি ঘুম ভেঙে গিয়েছিল, তো উনি বলতে লাগলো ছাদের উপর কে, কী করছো? আগামী বাবা আওয়াজ আসলো যে আমি ওঁট হারিয়ে গিয়েছে জনাব, ওঁট খুঁজছি। বলছে নির্বোধ, এত রাত্রে ওঁট ছাদের উপর কেমনে থাকে, আর ছাদের উপর কি ওঁট হারিয়ে যায় নাকি, আর তুমি ছাদের উপর ওঁট হারালে পাবে? তো বলতে লাগলো আপনি যে নরম বিছানায় শুয়ে আল্লাহকে খুঁজছেন, তাহলে আপনি যত আমাকে নির্বোধ দেখেছেন তার থেকে আপনি অনেক বড় নির্বোধ নয় কি? এই কথা বলার পর ওনার একটা কি এসে গেল, সারা রাত বিচলিত হলো, চিন্তা এসে গেল কি করলো, সারা দিন সে ভাবতে ভাবতে রাজ দরবারে যখন বসেছেন একজন ব্যক্তি ঢুকে যাচ্ছেন, কোনোভাবে তাকে আটকানো যাচ্ছে না, তো বলতে লাগলো যে আমার এই মুসাফিরখানাটা পছন্দ হয়নি। বলতে লাগলো এটা মুসাফিরখানা কোথায়, হে ফকির এটা তো মুসাফিরখানা নয়, এটা তো আমার রাজপ্রাসাদ। বলছে আচ্ছা,
এটা আমার সিংহাসন,
আমার সিংহাসন। বলছে তোমার সিংহাসন এর আগে কে ছিল? আমার বাবা। এর আগে আমার কে ছিল? আমার দাদা। বলছে এরা কোথায়?
এরা কোথায়?
যারা যেখানে কেউ আসে যায় আসে যায়,
সেখানে তো কেউ স্থায়ী না,
স্থায়ী না, সেটাই তো মুসাফিরখানা। এটা বলে চলে গেল, কিন্তু ওনাকে আল্লাহ তাআলার দয়ায় কেউ ধরতে পারলো না, এত এত বরকত যে উনি এই কথা শুনে ওনার পিছু নেওয়া শুরু করলো। তখন যখন ওনাকে কিছু দূর গিয়ে পেলো, বলছে আপনি কি, আপনার পরিচয় দিন। তখন বলছে আমি হিজির আলী ইসলাম। তো এই কথা শোনার পর ওই ইব্রাহিম বিন আদাম ওই দিন যে রাজপ্রাসাদ ছাড়লো ছেড়ে উনি চলে গেল কোথায়, জঙ্গলে আল্লাহ তাআলাকে নৈকট্য হাসিল করার জন্য, ছেড়ে দিল। যখন মুশাহেদা মুনাজারা মারফতের জগতে উনি পৌঁছে গেল, যখন ফিরে আসলো, তখনই আল্লাহর ওলিদের যে বৈশিষ্ট্য, ছেঁড়া কাপড় পরনে, তালি জোড়া কাপড় পরে উনি পাগলের মতো অবস্থা, একজন জীবন
অবলম্বন। এখানে কিন্তু আরেকটা বিষয় আমি আনতে চাই, সেটা হচ্ছে অনেক আল্লাহর ওলির জীবনী পাওয়া যাবে, তারা কিন্তু পৈতৃক সূত্রে অনেক মাল সম্পদের অধিকারী ছিলেন,
অবশ্যই অবশ্যই,
কিন্তু সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবান করে দিয়েছেন।
ওই যে আপনি বলেছেন যে মাখলুকাত ওনার ই হয়ে যায়, সেটার শেষ ফিনিশিং হচ্ছে এটাই, যখন উনি একটা গাছতলে বসে ওনার কাপড় সেলাই করছিলেন, একজন আমির জাদা যাচ্ছিলেন, আর মনে মনে বলতে লাগলেন, দেখেন মন অন্তর খবর, মনে মনে বলতে লাগলেন হায় হায় এ কিরকম ইয়ে ছিল, বাচ্চাই ছেড়ে ফকির হয়ে গেছে, বাচ্চাই ছেড়ে ওনার, উনি কিরকম বোকা। এটা বলার পর উনি কী করলো, ওনার দিকে তাকিয়ে ওই সুইটাকে, তখন নদীর পাড়ে ছিল, নদীতে মেরে বলতে লাগলো এই নদীর মাছ আমার সুইটাকে আমাকে ফিরিয়ে দাও। তখন আমির জাদা বলতেছে ওই তো আমি বোকা মনে করেছি, সে তো পাগলই হয়ে গেছে। তখন এইটা বলতে না বলতেই সকল সমস্ত মাছ একটা একটা স্বর্ণের সুই মুখে নিয়ে দাঁড়িয়ে পানি তুলে গেল। ইব্রাহিম বিন আদহাম বলতেছে এই নদীর মাছ শুনে রাখো, আমার স্বর্ণের সুইয়ের দরকার নেই,
আমার
সুই সেটা আনি দাও। একটা ছোট মাছ সেই সুইটি এনে দিল। তখন বলতে লাগলো দেখো আমার কি ওই বাদশাহী রাজত্ব উত্তম ছিল, নাকি মাখলুকাত এখন আমার আনুগত্য হয়ে গেছে, গিয়েছে সেটা উত্তম।
আল্লাহ দেখেন আসলে
সেটাই আমি বলছিলাম রাখুদ ভাই, আপনি যেটা বলেছেন যে আজকে মখলুকাত খাজা মঈদিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আগুন জুতা পুরাতে পারলো না, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা মাঝে শুনে, তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য লেগে যায় সমস্ত মখলুকাত তার
হয়ে যায়। আচ্ছা এখানে আরেকটা মিসকনসেপশন যাতে না হয় দর্শকদের, দর্শক একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে কোন আল্লাহর ওলির ক্ষমতা এটা কিন্তু তাদের নিজস্ব ক্ষমতা নয়, তারা ইবাদত করতে করতে আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে এই কারামতগুলো জাহির হয়। তো এইজন্য আমরাও কখনো এই ঈমান রাখবো না বা এই বিশ্বাস রাখবো না যে আল্লাহর ওলিদের থেকে যেটা জাহির হচ্ছে বা আল্লাহর ওলিদের যারা দ্বারা যেটা অসম্ভবকে সম্ভব করছেন এটা ওনাদের কোনো ক্ষমতা বলে নয়, আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতা বলে এমনটা হয়ে থাকে। অনেকক্ষণ শাহাদাত ভাই বসে আছেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ওনা থেকেও কালাম শ্রবণ করব, কিছু কল নিয়ে নেই। জি
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই, মরণের যন্ত্রণা কেমনে শুনিব ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ, মরণের যন্ত্রণা কিভাবে শুইব ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আপনি দিনাজপুর থেকে কল করেছেন, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। নেক্সট কল
যোগ্য তালুকদার ফরিদপুর, একটি নাম শুনতে চাই, সোনার মদিনা পানের মদিনা।
ফরিদপুর থেকে কল করেছেন, অসংখ্য মোবারকবাদ আপনাকে। জি নেক্সট কল মাশাআল্লাহ, আপনারা কল করেছেন, অসংখ্য মোবারকবাদ আপনাদেরকে। আসুন শাহাদাত ভাইয়ের কাছে যাই, দেখি উনি আমাদের জন্য কি রেডি করে রেখেছেন। জি হুজুর,
ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যে সমস্ত ইসলাম ভাইরা ফরমাইশ করেছে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালামের কিছু আশার পড়ার জন্য চেষ্টা করব।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন মরছে, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যত দিনে চন্দ্র তারা আলো দিতে থাকবে, যত দিনে চন্দ্র তারা আলো দিতে থাকবে, তত দিন নবীর মিলাদ আমরা পালন করব, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর। as-salatu was-salam alayka ya rasulallah as-salatu was-salam alayka ya habiballah nabi rashik noorer prodi jahalate thakbe nabi rashik noor শুকতে অন্তর জল ছায় হতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মরণের যন্ত্রণাকে মনে শুইব ইয়া কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ আমি মরতে চাই আকা সবুজ গম্বুজের ছায়া তলে আমি মরতে চাই আকা সবুজ গম্বুজের ছায়া তলে স্বদেশে যাই যদি মোরে কি হবে ইয়া রাসূলুল্লাহ স্বদেশে যাই যদি মোরে কি লাভ হবে ইয়া রাসূলুল্লাহ মরণের যন্ত্রণা কে মনে শুইব ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় মুস্তাফার আনুগত্য করার তৌফিক দান করুক আল্লাহর ওলিদের দৈনন্দিন শেডিউলের মধ্যে যদি আমরা তাকাই তাহলে আরেকটি অন্যতম বিষয় যেটা উঠে আসে মিরাজ ভাই সেটা হচ্ছে সুন্নতে মুস্তাফা জি আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রত্যেকটা আল্লাহর ওলি মনে প্রাণে ধারণ করেছেন
জি আলহামদুলিল্লাহ দেখেন লিয়াকত ভাই আমি প্রথমে বলবো যে ওনাদের ধরন আখলাক যেমন ছিল ওনাদের যে আমরা একটু আগে প্যাকেজে শুনেছি শীতে সাদা একেবারে শীতে সাদা দুটি চাদর পরতো যখন যে কালার ছিল সে কালারে কি মহব্বত করে পরে নিত এবং তালিজোড়া দিয়েও কাপড় পরত
আল্লাহ
দেখেন লিখা বর্তমান যুগে তালিজোড়াও কাপড় কিন্তু আছে
আছে
বর্তমান তালিজোড়া কিন্তু অনেক দামি বিক্রি হয় এখনকার তালিজোড়া আর তখনকার তালিজোড়ার মধ্যে পার্থক্য বর্তমান তালিজোড়াতে এরা ফ্যাশন পূজারিতে নিয়ে এসেছে ফ্যাশন পূজারিতে আনার কারণে বর্তমান আগের তালিজোড়াতে ছিল একটা ছিঁড়ে যেত এটা সুন্নত আদায় নিয়তে পড়তো বর্তমান তালিজোড়াকে তো সুন্নত আদায় তো দূরে থাক ফ্যাশন করার জন্য সাথে সাথে ছতরও দেখা যায় বা ওদের যেগুলো ঢাকা ফরজ সেগুলো জাহির হয়ে যায় দেখেন লেখক ভাই এখানের মধ্যে আমরা আজকে বলি মানুষ আজকে অভাবের মধ্যে আছি আজকে আমরা যে আমাদের খরচ বেড়ে যাচ্ছে কেন আজকে আমরা শীতে সাদা জীবনকে বাদ দিয়ে যখন ফ্যাশনের মধ্যে চলে গিয়েছি আমাদের চাহিদা বেড়ে গিয়েছে আমাদের যখন চাহিদা নিত্য নতুন জিনিসের চাহিদা বেড়ে গিয়েছে তখন আমরা অভাবের মধ্যে এসে গিয়েছি আর যখন অভাবের মধ্যে এসে গিয়েছি আপনি প্রথমেই কথাগুলো বললেন যে আমরা দুই নম্বরের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা হালাম হারালকে বিবেচনা করছি না না, কারণ আমার তো চাহিদা মেটাতে হবে, আমি তো এখন আমার এই যে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আমাকে ফ্যাশন পূজারীর মধ্যে থাকতে হবে, আমাকে নিত্য নতুন প্রয়োজনীয় জিনিসগুলো করতে হবে, আমাকে তো এখন আমি তালি জোড়া পড়লে আমাকে তো সমাজে মেনে নিবে না, আমি আমার রসুল্লাহ সুন্নতকে বাদ দিয়ে এখন বিধর্মীদের যে ফ্যাশনগুলো আছে ওগুলোকে আঁকড়ে ধরার জন্য যেভাবে সম্ভব আমি দুই নম্বর উপার্জন শুরু করে দিচ্ছি। এতে আমার লস কি? প্রথমত দুনিয়াতে আমি এত ব্যস্ত হয়ে গিয়েছি, এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আল্লাহকেও স্মরণ করার সুযোগ পাচ্ছি না, পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছি না। এর পাশাপাশি আরেকটা জিনিস হয়ে যাচ্ছে যে আমি আমার এই কালকে আমাদের দিন কিতাবের মধ্যে বর্ণিত আছে সর্বপ্রথম নেকি যারা নিয়ে ফেলবে তারা হচ্ছে তার সন্তান তার স্ত্রী, তাহলে তাদের জন্য কিন্তু আমি গুনাহ করতেছি। আজকে যদি যে আমার সন্তান ফ্যাশন পূজারিতে ব্যস্ত আমার থেকে টাকা নিয়ে নিয়ে সে ফ্যাশন করছে নানা ধরনের গুনাহের মধ্যে, তার চাহিদা বাড়তেই আছে বাড়তেই আছে, কালকে আমাদের দিন তা সেই প্রথম উত্তর দিবে যে তুমি করতে জানেছো আমি তো জানি না। কিন্তু তার চাহিদা মেটানোর জন্য বাবারা অনেক সময় নিজেরাও কী করে গুনাহের দিকে আমরা হাত বাড়াচ্ছি, আল্লাহ মাফ করুক। দেখেন সন্তানকে আমরা পারিবারিক সেভাবে করতে পারছি না, এই যে সাদা সিধা জীবনের ব্যাপারে আমরা যদি নিজেরাও যদি সাদা সিধা জীবন আপ্যায়ন করতাম এবং আমাদের সন্তানকে যদি এটা বোঝাতাম ছোটো বেলা থেকে যদি সাদা সিধা জীবনের ব্যাপারে তাকে আমরা কী করি আকৃষ্ট করি, অবশ্যই সে কী হবে আকৃষ্ট হবে। আমরা যদি ছোটোবেলা থেকে তাকে যদি নানান ধরনের ফ্যাশনের মধ্যে লাগিয়ে দিই তাহলে তার থিঙ্কিং শুধু ফ্যাশনের দিকে আসবে, নিত্য নতুন ফ্যাশন কীভাবে করতে পারি, এতে ব্যয়বহুলও বাড়বে, পরিবারের খরচও বাড়বে, আমি নানান ধরনের টেনশনে পড়বো। সেজন্য সাদা সিধা জীবন আমার রসুলও পছন্দ করি। আর আমার রসুল যেটা সাদা সিধা জীবন পছন্দ করতেন সেটা খাজা গরিব নেওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ইত্তেবায়ে রসুল হিসেবে কি করেছেন ধারণ করেছেন।
জি ফারুক ভাই কি বলবেন খাজা পিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দৈনন্দিন শিডিউলের ব্যাপারে?
মাশাআল্লাহ আমার
মিরাজ ভাই তো মাশাআল্লাহ অনেক আলোচনা করেছেনই,
ওনার জীবনীতে আরেকটা দিক হচ্ছে উনি পীর ও মুর্শিদের আদব ইহতেরাম করতেন। মাশাআল্লাহ, তো পীর মুর্শিদও ওনার উপর কী ছিলেন, রাজি ছিলেন। যখন তিনি হজ করতে গিয়েছেন মিজাবের রহমতে দাঁড়িয়ে নিজের মুরিদের জন্য দোয়া করেছেন, হে মৌলে করিম আমার খাজা মঈনুদ্দিন চিশতির উপর তুমি রাজি হয়ে যাও, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে সে আমার মাহবুব আমি তার উপর রাজি রয়েছি। তো তিনি আদব এহতেরাম করতেন এবং খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইও ফখর করতেন গৌরব করতেন যে আমার মুরিদকে নিয়ে, অর্থাৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইকে নিয়ে যখন তিনি সফরে যেতেন যে পীর মুর্শিদের সাথে উনিও থাকতেন আর ওনার যে সামান ছিল ওনার জিনিসপত্র পাথিও যেগুলো ছিল সেগুলো কাঁধে নিত কে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি,
আসলে
তিনি এমন আদব ইহতেরাম করতেন এবং সেখান থেকে ফয়জও লাভ করেছেন।
জি বেশাক বেশাক, আসলে ফারুক ভাই আসলে আল্লাহর ওলিরা প্রত্যেকটা মানুষকে যেভাবে এহতেরাম করেছেন, আল্লাহ তাআলার মাকলুকের ব্যাপারে যেরকম সজাগ ছিলেন, মাকলুকের হকের ব্যাপারে যেরকম সজাগ ছিলেন, ঠিক সেইভাবে আল্লাহ পাকের হকের ব্যাপারেও তারা সজাগ ছিলেন। আচ্ছা আমরা যেটা দেখি আল্লাহর ওলিদের জিন্দগির ব্যাপারে বা খাজা পিয়া রহমতুল্লাহি তাআলার জিন্দগির ব্যাপারে, ওনারা কিন্তু ওনাদের সৃষ্টির মাকসাদ বুঝেছেন।
অবশ্যই
আমাদেরকে সৃষ্টি কেন করা হয়েছে এর মাকসাদ বুঝে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। আসলে আমাদের জীবনের সৃষ্টির মাকসাদ কি?
আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমে বলে দিয়ে যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য,
তাই বলি কি আমরা সবসময় মসজিদে পড়ে থাকব?
ইবাদত তো এটাকে বলে আমরা দুনিয়াবি কাজগুলো যখন আল্লাহর রাসূলের সন্তুষ্টি মোতাবেক করব তখন সবগুলো কি ইবাদত হয়ে যাবে।
আমরা যদি চাকরি বাণিজ্য করে এটাও
তো এই যদি ওই নিয়ে আসলে আমরা যখন তবলিগে কাজে যাই যখন দিনের দাওয়াতিতে যাই মানুষকে ইবাদতের কথা বলি এরা ভয় পেয়ে যায়, আরে আপনারা তো যতদিন শুধু মসজিদে বসে থাকার ব্যাপারে বলছেন, কিন্তু আসলে আমাদের কনসেপ্টের মধ্যে এটা ভুল আছে যে আমি যদি ইত্তাবায়ে রাসূল
শুধু মসজিদে পড়ে থাকাটা ইবাদত মনে করছি,
উসওয়াতুন হাসানার উপর যদি আমি আমল করি আমার রসুলের উত্তম চরিত্রের উপর যদি আমল করি তাহলে আমার ওটা বসা ইস্তেমদাখানাতে যাওয়া এবং আহার করা আমার ব্যবসা করা চাকরি করা আমার হাঁটা চলা ফেরা ওযু করা আমি মুসকি হাসি দেওয়া আমি মুসকি হাসি দিয়ে একজন দিকে তাকানো এবং রাতের ঘুম নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত আমার প্রত্যেকটা ইবাদতের মধ্যে
সামিল। আল্লাহু আকবার,
কিন্তু এটা আমরা তো বুঝি না, আমরা আসলে মনে করি শুধু মসজিদে গিয়ে সারাদিন কিয়াম করতে থাকবো, কিয়াম করে করে পা যখন ফুলে যাবে অসুস্থ হয়ে যাবো, এরকম না যে আমাদের সারা রাত কিয়াম করতে হবে সারাদিন কিয়াম করতে হবে। আমাদের তো আসলে ইবাদত কোনটা হয় যে আমরা
একজন মুসলমানের তো প্রতিটি কাজ ইবাদত, যখন সেটা
বক্তিয়ারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যখন নামাজের সময় হয়ে যেত তখন নামাজ আদায় করে ফেলতো, একটু এদিক সেদিক হতো না। একদিন ওনার একজন ভক্ত নামাজে লেট হয়ে গিয়েছে, বলছে তোমার উপর 20,000 বার আফসোস, তুমি এ কেমন মুসলমান হতে পারে যে ওয়াক্ত মতো নামাজ আদায় না করে নামাজের সময় চলে যাওয়া অবস্থায় নামাজ আদায় করে? তাহলে দেখেন কেমন ওয়াক্ত থাকা অবস্থায়ও কিন্তু বলতেছে 20,000 বার তোমার উপর কি আফসোস, সে কেমন মুসলমান হতে পারে? মুসলমানের তো বৈশিষ্ট্য এটাই নয় যে আমি ওয়াক্ত মতো নামাজ আদায় করবো না, আমি নামাজের ব্যাপারে গাফিল করবো। শুধু নামাজ, এটা তো নামাজের ব্যাপারে আমাদের আল্লাহর বলে একটা তাগিদ দিলেন। আমরা আমাদের জীবনের মধ্যে ঘেটে দেখি আমাদের প্রতিটি কাজ কিন্তু আমাদের রক্ত মতো হচ্ছে কিনা, ইবাদত কি আমাদের রক্ত মতো হচ্ছে কিনা।
আজ আমরা মিরাজ ভাই বড় আফসোসের বিষয়, নামাজকে এক্সেপশনালি নিয়েছি, অর্থাৎ আমাদের অপশনাল, এটা পালন করি বা না করি সমস্যা নেই। মানে আমরা নিজের দৈনন্দিন কাজগুলোকে, নিজের ব্যবসা বাণিজ্যকে, চাকরি বাকরিকে, স্টাডিকে এতই গুরুত্ব সহকারে দেখছি, নামাজকে খুবই আমরা মানে অপশনালের মধ্যে রেখেছি।
দেখেন মুফতি যারা দালিল ইস্তিহার সুন্নতরা এরাও কিন্তু এটার মাসালা বের করে দিচ্ছেন। দেখেন কর্মের ক্ষেত্রে নামাজের কোনো ছাড় নাই, নামাজ আদায় করতে হবে, নামাজের কোনো ছাড় নেই। আবার নামাজের মধ্যে একটা বাইন্ডিং করে দিয়েছে, একটা বন্ধ করে দিয়েছে, এমন নামাজ কোনগুলো আদায় করবেন, কর্ম তো করতে হবে, কারণ আমি যে মালিকের কাজ করতেছি তারও হক আদায় করতে হবে, তার হক যেন কি হয়ে না যায়, হক তালাফি হয়ে না যায়, সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। যেমন দেখেন ইসলাম তো আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন, এই যে আমরা বলি যে নামাজ আদায় করেন ওয়াক্ত মতো, নামাজ যখন আপনি কোনো কর্মস্থলে কার্যরত থাকবেন তখন ওয়াক্ত মতো নামাজ আপনাকে আদায় করতে হবে, কিন্তু নফলটা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? তখন নফল পড়ার ইজাজত যদি আপনার মালিক আপনাকে দেয় যে আপনি নফল আদায় করতে পারবেন, তখন কিন্তু আপনি নফল নামাজটা পড়তে পারবেন। অন্যথায় আপনি নফলের সময়টা কিন্তু ইবাদতের নিয়তে ওই কর্মস্থল আপনাকে কি করতে হবে, দিতে হবে। আর কর্মস্থলটাও তো আমাদের জন্য ইবাদত। যদি আমি বলি যে আমার পরিবারের জন্য, রিজিক আহারের জন্য,
শুধু নামাজ আদায়ের মাধ্যমে এটা তো নফল ইবাদত নয়, জিকির আজকারও নফল ইবাদত, দরুদে পাক পড়াও নফল ইবাদত।
এখানে একটা জিনিস আছে যে আমি তো চাকরি আমার ইবাদত, এটা আমরা জানি যে সুন্নত, আমরা এটা ইবাদতের নিয়তে করতেছি। এখন আমি এই করতেছি আমার মাইন্ডটা ফ্রেশ হওয়ার জন্য আমি কর্মস্থলে লাগিয়ে দিয়েছি গান, আমি গান চলছে আবার মুখেও গুনগুনিয়ে গান গাচ্ছি, তো সেটাও কি ইবাদতের মধ্যে সামিল হবে? মাযাল্লাল্লাহ মাফ করুক। তো আমাদের কর্ম করার সময় যদি আমরা দরুদ শরীফ পড়তাম মুখে, আল্লাহ আল্লাহ জিকির করতাম, আমরা তো অনেক পেরেশানির মধ্যে গ্রেফতার, যে আমরা বলতাম আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আমার পেরেশানি অনেক দূর হয়ে যেত, আমার রিজিকের মধ্যে কি হয়ে যেত, অফুরন্ত নিয়ামত এসে যেত। কিন্তু আমরা এই জিকিরটাও যদি আমাদের মুখে জারি রাখি তাহলে দেখেন অন্তর আমার কি হচ্ছে, মরিচিকা দূর হবে, কারণ জিকিরের মাধ্যমে অন্তরে মরিচা দূর হয়, তো মরিচাও দূর হবে, পাশাপাশি আমার খালার উপার্জন কি হবে। আর এইসব ইবাদত করতে থাকলে, জিকির আজকে করতে থাকলে, আমি কর্মস্থলে অনেক ধরনের ইয়া আছে, যে অনেক পথ আছে যেগুলা অবৈধ পথ, যেগুলো পথে আমি হতে পারে আমার পা চলে যেতে পারে, কিন্তু জিকির আজগার সবসময় আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াতগুলোর দিকে স্মরণ, আল্লাহ রাসূল ইসলামের সুন্নতের উপর আমলের স্মরণ যদি আমি করতে থাকি আমাকে বাধাগ্রস্ত করবে ওইসব জায়গায়।
আসলে দর্শক দেখুন একটা বিষয়, মোবাইল যে ইনভেন্ট করেছে, মোবাইল ইনভেন্ট কেন হয়েছে, মোবাইল আবিষ্কার কেন হয়েছে, যাতে আমরা একে অপরের সাথে কানেক্ট হতে পারি কলের মাধ্যমে। এটার মূল মাকসাদ ছিল কল, অন্যান্য যে অ্যাপ্লিকেশন আছে এগুলো কিন্তু পরে এসেছে। আমি আপনি কানেক্ট যাতে হতে পারে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ যাতে কানেক্ট হয়ে যেতে পারে, সহজেই যুক্ত হয়ে যেতে পারে, এজন্য মোবাইলকে ইনভেন্ট করা হয়েছে। আপনি দেখবেন মোবাইলের যেটা মেইন মাকসাদ, মোবাইল সৃষ্টির যে মেইন উদ্দেশ্য, সেটা কিন্তু মোবাইল বুঝেছে, মোবাইল জানে। এই জন্যই তো আমরা যে কোনো অ্যাপ্লিকেশনে থাকি না কেন, মিরাজ ভাই কল আসলে কিন্তু সবার উপরে শো করে, কেননা মোবাইল জানে তার সৃষ্টির উদ্দেশ্য কি। কিন্তু আমরা এতই মানে আফসোসের সাথে বলতে হচ্ছে, আমরা এতই দুর্ভাগা যে আমরা সৃষ্টির সেরা মাকলুক হয়েও, আমরা সৃষ্টির সেরা জীব হয়েও আমরা আমাদের মাকসাদকে আজ পর্যন্ত জানতে পারলাম না, আজ আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে জানতে পারলাম না, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে, কি কারণে সৃষ্টি করা হয়েছে, কোন দিকে আমাদেরকে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত নয়, এই ব্যাপারে আমরা এখনও অবগত নই। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আমরা আল্লাহর ওলিদের এই যে যে জীবনী শুনছি, দৈনন্দিন রুটিন শুনছি, আমরাও যদি এমন জীবন অতিবাহিত করতে চাই, প্রথমত মাকলুক হিসেবে, আশরাফুল মাকলুক হিসেবে আমাদেরকে সর্বপ্রথম আমাদের জীবনের যে মেইন মাকসাদ সেটা আমাদেরকে জানতে হবে। ফারুক ভাইয়ের কাছে আসবো, ফিকরে আখিরাত আমাদের আসে না কেন? জীবনের মাকসাদ এমনিতে তো আমরা বুঝি না, জানলেও মানি না, ফিকরে আখিরাত এই ক্ষেত্রে কতটুকু সহায়ক হয়? যদি কোনো বান্দার ফিক্রে আখিরাত, আখিরাতের ব্যাপারে ফিক্রে থাকে, তাহলে কি আদৌ সে জীবনের মাকসাদ অনুযায়ী কাজ করতে পারবে কি না? ফিক্রে আখিরাতের ব্যাপারে কতটুকু ভূমিকা পালন করে?
আসলে আখিরাতের ফিকির তো অবশ্যই করতে হবে, কারণ ফিকিরে আখিরাত যখন বান্দা থেকে দূরে সরে যাবে সেই পদভ্রষ্টতার দিকে চলে যাবে, ফিকিরে আখিরাতটা তাকে গুনাহ থেকে বাঁচাবে, তাকে গুনাহ থেকে বাঁচাবে এবং তাকে নেকির দিকে যোগাবে। ফিকিরে আখিরাত যার মধ্যে থাকবে না, আর সেটা না থাকার একটি কারণ এটা যে দুনিয়ার মহাব্বত। যখন একটা কলবের মধ্যে, অন্তরের মধ্যে যখন দুনিয়ার মহাব্বত বসে যায়, তখন সে শুধু দুনিয়ায় বোঝে, সে মনে করে দুনিয়ায় আমার মকসদ, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে মানে আমোদ ফুমুদ করার জন্য, আমাকে বাস যেমন ইচ্ছে তেমন করার জন্য, এটা মনে করে থাকে। কিন্তু এই যে মূল মকসদটা আমরা ভুলে গেছি, ইবাদত করা, আমাদেরকে আখিরাতের চিন্তা ভাবনা করা। আমরা তো আমাদের হাতে বা আমাদের চোখ দিয়ে আমরা দেখছি আমাদের আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে, আমাদেরকেও কি একদিন চলে যেতে হবে। তো কিন্তু সেই চিন্তা আমাদের নেই, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাতের চিন্তা যেটা এক মুহূর্ত চিন্তা, ষাট বছর ইবাদতের সওয়াব বলা হবে,
ষাট বছরের
ইবাদতের সওয়াব। কারণ এই আখিরাতের চিন্তা যখন আপনি করবেন, আখিরাতের চিন্তা মানে কি, এই দুনিয়ার জগৎ হচ্ছে আমরা মুসাফিরখানা, মুসাফির হয়ে এসেছি, আমাদেরকে পরকালে পাড়ি দিতে হবে। তো এই যে আমাদেরকে কবরে যেতে হবে, আমাদেরকে হিসাব নিকাশ করা হবে, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, ওই হায়াতের হিসাব নিকাশ নিবে আমাদেরকে। তো সেই চিন্তাটা আমাদের মধ্যে নেই, যদি সেই চিন্তাটা যদি আমাদের অন্তরে থাকে আমরা গুনার মধ্যে লিপ্ত থাকতাম না।
অবশ্যই ফারুক ভাই, দেখেন আসলে ফিকরে আখিরাতের জন্য আমার যেটা দরকার, অন্তরে খোদাবিরু থাকতে হবে।
জি,
আল্লাহ তাআলার ভয়,
যেটা গসা পাক রহমতুল্লাহর অন্তরে খোদাবিরুর অনেক প্রমাণ পাওয়া যায়। এই খোদাবিরুতা কেন কি, আল্লাহ তার কোরআনুল কারিমেও তাদেরকে খোদাবিরুতাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এই সূরা আর রহমানের 40 নং আয়াতের সারমর্ম হচ্ছে, আর যে রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত, একটা হচ্ছে জান্নাতুল আদন আর একটা হচ্ছে জান্নাতুল নাঈম। এই দুটো জান্নাত কাদেরকে দান করবে, যারা যাদের অন্তরে খোদাবিরু আছে। এখন খোদাবিরু যদি না থাকে তাহলে আমার ফিকরে আকিরাত আসবে না। আমার এখন ফিকরে আকিরাত না হয়ে আসছে ফিকরে দুনিয়া। কেমন ফিকরে দুনিয়া, আমার একটা বাড়ি আছে একটা বাড়ি করব, একটা গাড়ি আছে একটা গাড়ি করব, একটা সম্পত্তি করেছি একটা প্রতিষ্ঠান করব, একটা প্রতিষ্ঠান হয়েছে একটা প্রতিষ্ঠান করব। এভাবে ফিউচার প্ল্যানিং করতে 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 ফিকরে দুনিয়া করতে করতে ফিকরে কবর ফিকরে আখিরে আমি করছি না। যে আমার ফিউচার প্ল্যানিং যতগুলো করছি না কেন, এর সামনে যে আমার ফিউচার প্ল্যানিং আরেকটা দাঁড়িয়ে আছে কবর, সেটা নিয়ে আমি একেবারে ভাবছি না। যদি এটা নিয়ে ভাবতাম তাহলে আমার ফিকরে দুনিয়ার থেকে আমার ফিকরে আখিরাতের প্রতি আমার কী হতো, বেশি মনোযোগ হতো। যেমন আমি এই প্রতিষ্ঠানগুলো করতে পারবো কি পারবো না আল্লাহ ভালো জানেন, কিন্তু কবর আমাকে অবশ্যই আমাকে যেতে হবেই। এখন ফিকরে আখিরাতের মধ্যে আমি যে দুনিয়াতে একটা একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতেছি, প্রাসাদ করতেছি, বিল্ডিং করতেছি, অথচ এখানে বলতেছে যে ফিকরে আখিরাত করবে এবং খোদাবির অন্তর থাকবে তার জন্য রয়েছে দুটি জান্নাত, তাহলে দেখেন আপনি দুনিয়াতে যেটা করতেছেন সেটা ভোগ আপনি করতে পারবেন না। বড়জোর আপনি যত কিছু করে যান না কেন, আপনার শেষ যেটা হবে, শেষ সমাপ্তি হবে মাত্র 2,000-2,500 টাকার মধ্যে। আতর, এ কাফনের কাপড়, এগুলো কিনতে হয়তো 1,500-2,000 টাকা লাগবে, এটা দিয়ে আপনার সমাধি হবে। আর আপনি কোটি কোটি টাকা যার জন্য রেখে যাচ্ছেন, তারা আপনার জন্য কি করবে? তো পাগলও তো নিজের ভালো বোঝে। তা আমরা তো আলহামদুলিল্লাহ আজ্জাল এটা বিশ্বাস রাখি যে কালকে আমাদের দিন আমাদেরকে হিসাব নিবে, আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। তো যে আপন রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য দুটো জান্নাত রয়েছে। তো আমরা এখন কি রবের সামনে দাঁড়াতে ভয় করছি? আমরা তো বলতেছি কাল কে হোক আর দেখা যায়গা, কালকে কী হবে সেটা দেখা যাবে, আজকের দিনে যেটা আছে সেটাতেই আমি ফুর্তি করে নিই। এই ফুর্তি করতে করতে কখন যে আমার মৃত্যুর ঠিকানা আমি পৌঁছে যাবো নিজেও জানি না। সেই জন্য খোদা বীরতা, যে আমার খাজা মঈদিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমন খোদা বীরতা ছিলেন, ওনার অন্তরে খোদার বীরতায় উনি অজন্য এনে কান্না করতেন। শুধু তাই নয়, খোদার বীরতাটা আমি কার থেকে পাবো, যে আমি ফিকরে আকিরাতটা কার থেকে পাবো? আসলে ফিকরে আকিরাত পাওয়ার জন্য তো আমার জন্য আমাকে শিখাতে হবে। আলহামদুলিল্লাহ সেটা আমার খাজা মঈদিন চিশতি রহমতুল্লাহির পীর সাহেব যিনি ছিলেন তিনি শিখিয়েছেন। আর শিখিয়েছেন বলে তো ওনার দৈনন্দিন জীবনের মধ্যে একটা রুটিন ছিল। খুব মজার একটা ব্যাপার,
রুটিন ছিল, সেই রুটিনটা কি খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার দৈনন্দিন জীবনের মধ্যে আসর টু মাগরিব অজন্যইনা কান্না করতেন। কেন কান্না করতেন? একজন অমুসলিমের ছেলে বাইরে পড়ালেখা করত, সে ওই রাস্তা দিয়ে বারবার হাঁটা চলা করত, সবসময় দেখত আসর টু মাগরিবে দরবেশ বাবা কান্না করে। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার দৈনন্দিন জীবনের মধ্যে এটা একেবারে আসর টু মাগরিব কান্না করে অজন্যইনে কি উনি হিসকি দিয়ে দিয়ে কান্না করতো, চোখের পানি অজন্যইনে পড়তো। তো একদিন ওই অমুসলিম ছেলেটার জানার আগ্রহ হয়েছে, আগ্রহ হওয়ার পর উনি ওনার মায়ের কাছে গেল, মা আমি দেখলাম যে মুসলমানদের দরবেশ ফকির যিনি আছেন উনি সবসময় আমি আসা যাওয়া করতে দেখি শুধু কাঁদে, ওনার প্রতিদিন আমার দৈনন্দিন রুটিনে আমি যতবারই এখানে আমি পড়া শেষ করে এসেছি ওনাকে কান্না করতে দেখেছি, এটার কারণ কি? তো ছেলেটা একটু জিদ্দি ছিল, অনেক ছেলে আছে না জিদ্দি, যেটা ধরে সেটা করেই ছাড়ে, যেটা জানার আগ্রহ থাকে সেটা করেই ছাড়ে। বলতে লাগলো বাবা তুমি আমাকে আর জান আমার মাথা খাইও না, তুমি তার রহস্য বের করে ছাড়বে, আমি কি বাবা জানো উনি কেন কান্না করো, তুমি যাই জেনে নাও। তো ছেলেটা গেল, হে মুসলমানদের বাবা, মুসলমানদের ফকির, মুসলমানদের দরবেশ, আপনি প্রতিদিন দেখি যে আপনার দৈনন্দিন জীবনের মধ্যে আমি দেখলাম একটা রুটিন, আপনি আসর টু মাগরিব অজন্যইনে কান্না করেন, এটা কী জন্য কান্না করেন, আপনার কান্না করার কারণ কী? তো খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললো এটা মহব্বতের কান্না। ও ছেলেটা অবাক হয়ে গেল, কি মহব্বতের কান্না? মানুষ তো কষ্ট পেলে কান্না করে, দুঃখ পেলে কান্না করে, কেউ আঘাত দিলে কান্না করে, শরীরে ব্যথা পেলে কান্না করে, মহব্বতও কি কান্না করে নাকি? বলছে হ্যাঁ মহব্বতও কান্না করে। বলো আপনি কার মহব্বতে কান্না করতেছেন? আমি আমার পীরের থেকে যে জুদা হয়ে গিয়েছি, পীরের যে এত বছর সান্নিধ্যে ছিলাম ওনার থেকে যে যুদ্ধ হয়ে গেছি, ওনার স্মৃতিগুলো আমাকে কান্না করায়, ওনার থেকে যে আমি সরে মানে এসে চলে এসেছি এখানে, ওনার সোহবত থেকে যে আমি এখন মেহরুম হয়ে গেছি, মানে ওনার ভাষা অনুযায়ী যে মেহরুম হয়ে গেছি, ওই মহব্বতটা আমাকে কান্না করাচ্ছে। সে হ্যাঁ মানুষের মহব্বত কি কেরম কান্না করা যায়? বলছে হ্যাঁ যায়। বলছে আমাকেও তাহলে এটা শিখান, বলছে দুটা শর্ত, বলছে কি? বলছে মুসলমান হয়ে যাও আর আমার মরিদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তুমি মহব্বতের কান্না শিখে যাবে। বলছে ঠিক আছে কোনো ব্যাপার না, আমি মায়ের থেকে অনুমতি নিয়ে আসি। মা বললো, মা থেকে অনেক জিদ করলো, অনুমতি দিয়ে দিল। এবার শুরু হলো তার দৈনন্দিন জীবনের মধ্যে খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেভাবে করতো সে করা শুরু করলো, এই ইফতারি করা শুরু করলো, সেহরি করা শুরু করলো, রাত ইবাদত করা শুরু করলো, এবার দিনের বেলায় রোজা রাখা শুরু করলো, মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে, ওনার সাথে থাকা শুরু করলো। এভাবে করতে করতে কয়েক বছর যখন চলে গেল, এবার বলে যে এ বাবা যাও তোমার তিন দিনের ছুটি। বলছে হ্যাঁ তিন দিনের ছুটি দিচ্ছেন আমাকে? বলছে হ্যাঁ। বলছে একটা শর্ত আছে। বলছে কি? এই তিন দিন খবরদার আমার সাথে দেখা করতে পারবো না। বলছে হ্যাঁ দেখা করতে পারবো না? বলছে এটা কোনো ব্যাপার না, তিন দিন। এবার গেলো মায়ের কাছে, হাসি খুশি যাওয়ার পরে যখন সে খাবার মুখে নিল, সে মুখে খাবার তুলতে পারতেছে না, মন তার খাইতে ইচ্ছে করতেছে না। বলছে মা জিজ্ঞেস করতেছে, সন্তান তোমার কী হয়েছে বেটা? বলছে আমার কী হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না, আমি খাবো না, কে জানে। শুতে চলে গেলো, ছটপট করতেছে, শুইতে পারতেছে না, চলে গেলো ছাদে। ছাদে গিয়ে উনি উদাসীন, ছেলে মা জিজ্ঞেস করলো তুমি না ঘুমিয়ে উপরে কী করতেছো? বলছে আমার কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না, আমি বুঝতে পারতেছি না, মা তুমি চলে যাও, আমাকে একটা একা থাকতে দাও। যখন সেহির রক্ত হলো তখন সে হিচকিদার দিয়ে হাঁট কান্না করা শুরু করলো, তার কান্নার আওয়াজে তার মার ঘুম ভেঙে গেলো। সে শেহরির সময় আসলো, মা আমি এবার বুঝতে পেরেছি আমি আমার পীরের মহব্বতে কান্না করতেছি, আমার পীরকে আমি পাচ্ছি না বিধায় আমি কান্না করতেছি, মা তুমি ওই আমার পীর কাছে যাও, খাজা মহিউদ্দিন চিশতির কাছে যাও, অনুমতি নিয়ে আসো, আমি দেখা না করলে আমি থাকতে পারবো না। খাজা মহিউদ্দিন চিশতির কাছে গেলো, অনুমতি দিল না। বলছে না এখন তো শুরু হয়েছে, তার এখনই তো ইশক ভালোবাসার মহব্বতের কান্না মাত্র, তা আমি তো শুরু, হ্যাঁ এখন তো মাত্র শুরু হয়েছে, তুমি যাও, অনুমতি নাই। তখন চলে আসলো, বলছে মা আমার বলছে অনুমতি দিচ্ছে না, বলছে যে এখন যদি উনি অনুমতি না দেয় খোদার কসম আমি মারা যাবো, আমাকে আর পাবা না তুমি, তুমি অন্য অনুমতি নিয়ে আসো। এবার মা বলতেছে আমার দিল তো সন্তান কান্না করতেছে, আমার লাগতেছে, আমার আরজু আপনি শুনে নেই খাজা বাবা, আমার সন্তান বলছে মায়ের আরজু আমি কবুল করতেছি, যার কারণে আমি ওকে ডাকতেছি, যা ওকে পাঠিয়ে দাও। যখন সে দূরায় দূরায় গেল, তখন দরজ দিতেছিল খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইলমি দিনের দরজ দিতেছিল। যখন দরজার পাশে দাঁড়ালো তখন মুরিদ আর পীর দুজনকে দুজন মুসকি হাসি দিয়ে দেখতে লাগলো, সাথে সাথে দৌড় মারলো মুর্শিদের কদমে। কদমে দৌড় মারার পর বলতেছে যে এখন বুঝেছ মহব্বত কান্না আছে, বুঝছে ইফতারি করেছ আজকে? বুঝছে না করি নাই। খাজা মহিউদ্দিন চিশতি বুঝছে আমিও করি নাই। বুঝেছে সে ঘুমাইছ? বুঝছে না, বুঝছে আমিও ঘুমাই নাই। বুঝছে সেহরি করতে পেরেছ? বুঝছে আমিও পারি নাই। খাজা মহিউদ্দিন চিশতি বুঝছে আমিও সেহরি করতে পারি নাই। দুজন কান্না করতেছে, ওই কান্নার দৃশ্য দেখে উপস্থিত যতগুলো ছাত্র ছিল যারা তালিম নিতে আসে তারাও কান্না করা শুরু করে দিয়েছে। তো দেখেন এটা কি সেহরি ইফতারের এই মজাটা আলহামদুলিল্লাহ খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তারা অন্তরে ঢুকিয়ে দিয়েছে। আর এটা একমাত্র কেন হয়েছে? আল্লাহ তার রসুলের ভালোবাসার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের যে মহব্বত তাদেরকে ঢুকিয়ে দিয়েছে এটার কারণে ফিকরে আখিরাত করেছে। ফিকরে আখিরাত কে শিখিয়ে দিয়েছে? একজন আল্লাহর ভলি। তো আমরা তো আশিকে রসুল দাবি করি, আমরা তো আশিকে আউলিয়া দাবি করি, কিন্তু আমরা কার সহবতে যাই ইমেদিন শিখতেছি, কার সহবত ইখতিয়ার করতেছি? ভালো কিছু পাওয়ার জন্য সহবত ইখতিয়ার করা দরকার নেই ভাই।
রহমতুল্লাহ যে মুলফুজাত রয়েছে সেখানে একটা ওনার বাণী হচ্ছে, মানে নেক সোহবতটা নেক করার চেয়ে উত্তম, আর বদ সোহবতটা বদ করার চেয়ে মারাত্মক।
বেশক, আসলে আসলে দর্শক, আমরা যদি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলার এই যে সিরাতকে দেখি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো, এর উপর যদি নিজেরাও আমল করি তাহলে পরিবর্তন আনতে পারবো। সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, রায়হান ভাই আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম, খাজা পিয়া রহমতুল্লাহি তাআলার মানকাবাদ শুনিয়ে দিল, উনি খুশি হতেন, জয়নাল ভাই আছেন, উনিও মানকাবাদ শুনতে চেয়েছেন, হেলাল ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন, এরপর হাসনাইন ভাই আছেন, উনিও বলছেন যে সুন্দর অনুষ্ঠান, জাকির আশরাফি সুবহানাল লিখেছেন, ইয়াসির আরফাত ভাই আছেন, মনির উদ্দিন ভাই আছেন, মোহিত চৌধুরী ভাই আছেন, এরপর আছেন নূর হোসেন ভাই, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। মানকাবাদ আজকে সামিল হয়নি, যদি মানকাবাদ শুনিয়ে দিতেন আমাদের খাজা রহমতুল্লাহি তাআলা আলাইহির।
ছাড়বো না কবো তোমার দামন, কবো তোমার দামন ধরে চাই বহুদিন ধরে, করো আমার এ আশা পূরণ, করো আমার এ আশা পূরণ, এ খোজা মুইনু দিন হাসান, ইয়া খোজা মুইনু দিন হাসান, ছাড়ব না কবো তোমার দামন, ছাড়ব না কবো তোমার দামন, ইয়া খোজা মুইনু দিন হাসান, ইয়া খোজা মুইনু দিন হাসান।
মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আসলে আমরা যদি নিজেকে পরিবর্তন করতে চাই, যেটা মিরাজ ভাইয়ের সারসংক্ষেপ আমি আপনাদেরকে আরজ করছি, সেটা হচ্ছে একটা মহল লাগবে। আমরা যদি আল্লাহর ওলিদের সেই সিরাতকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চাই, আসলে একটা মহল লাগবে, একটা এনভায়রনমেন্ট লাগবে, একটা নেকির পরিবেশ লাগবে। আলহামদুলিল্লাহ, সেই নেকির পরিবেশ আমার আপনার হাতের নাগালে। আর আমি যেই পরিবেশের কথা বলছি, সেটা হচ্ছে আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী। আজ এই দাওয়াত ইসলামী অসংখ্য নজওয়ানকে সিরাতে আউলিয়ার মধ্যে চালাচ্ছে। আজকে অসংখ্য নজওয়ানকে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত বানিয়ে দিচ্ছে। আজকে অসংখ্য আশিকানে রসুলকে, আজকে অসংখ্য আশিকানে আউলিয়াকে আমার আল্লাহ পাকের এত নিকটে নিয়ে যাচ্ছে, যারাও আল্লাহ পাকের দরবারে ওলিদের মকাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কেন? একটা নেকির পরিবেশের কারণে। আর এই নেকির পরিবেশ এমন একজন মহান ব্যক্তির মাধ্যমে পরিচালনা হচ্ছে, যিনি নিজে, যিনি স্বয়ং একজন আল্লাহ পাকের অনেক খাস একজন বান্দা, যিনি স্বয়ং আল্লাহ পাকের খুবই পছন্দনীয় একজন বান্দা। যদি পছন্দনীয় বান্দা নাই হতেন, তাহলে আজকে ওনার মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে এত ডঙ্কা, দিনের এত প্রচার প্রসার এবং দিনে ইসলামের এই সুবাস, মহাব্বতের এই সুবাস আজকে চারিদিকে ছড়িয়ে পড়তো না। তো আমি বলবো, আপনারাও যদি নিজেকে পরিবর্তন করতে চান, একটা মহল যেটা আমাদের হাতে নাগালে আছে দাওয়াত ইসলামী, আমরা এটা সঙ্গ লাভ করি। দাওয়াত ইসলামী অনেক অনেক ওয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা নেকি করতে পারবো। এই যে মাদানী চ্যানেলই ধরে নেই, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে কত কিছু শিখছি, কত ইলমে দিন অর্জন করছি, মানে যেগুলো আমাদের মধ্যে কমজোরি ছিল সেগুলো আমরা জানতে পারছি, দূর করতে পারছি। তবে আপনাদেরকে অনুরোধ করবো,
সাথে সাথে দেখেন মাদানী চ্যানেল তো আছে আলহামদুলিল্লাহ, সাথে সাথে দাওয়াত ইসলামী আসার অনেক অনেক উপকারিতা আছে, সব তার বলা যাবে না। একটা কথা শুধু বলবো, আজকের আমি একটা শেষ কথা এটাই বলবো যে খাজা মুজিদ চিস্তি রহমতুল্লাহ আলাইহির একটা বাণী হচ্ছে এরকম, যার নামাজ নাই তার ইমান নাই।
আল্লাহ,
খাজা মুজিদ চিস্তি কথা বলতো, যার নামাজ নাই তার ইমান নাই। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসে মুবারকা বলেন, তার সর্বম অনেকটা এরকম বলছে যে তোমার প্রতিবেশী যারা গুনাহ করে আর তুমি তা দেখে তাদেরকে নিষেধ করো না, তাহলে তুমি সমান গুনাহগার হবে। তাহলে দেখেন, আজকে আমি পরিবর্তনও হতে চাচ্ছি, আবার গুনাহ থেকেও বাঁচাতে চাচ্ছি, কিন্তু পরিবেশ নাই। তো পরিবেশ আলহামদুলিল্লাহ আজ্জাল, একটা পরিবেশ থাকলে তো পরিবর্তন হতে পারবো। কারণ আমাদের এই যে এখন ট্রেন্ড, যেটা এখন পরিবেশ হচ্ছে আমাদের কি, শুধু আমাদের গুনাহের দিকে ধাবিত করা, এমন মুহূর্তে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা আমাদের জন্য প্রাণ ফিরে এনেছেন আলহামদুলিল্লাহ আজ্জাল। এই দাওয়াত ইসলামের সাথে যদি সম্পৃক্ত হলে লাভ কি, আমি ওই গুনাহগার থেকে বাঁচবো। যে আলহামদুলিল্লাহ আমরা যদি দাওয়াত ইসলামের মুবালিক হয়ে যাই, দাওয়াত দেওয়াকারী হয়ে যাই, তাহলে ওই হাদিস মোবারক যেটা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রতিবেশী যারা গুনাহ করছেন আশেপাশের, তুমি যদি তাদেরকে নিষেধ না করো, তাহলে তুমি সমান গুনাহগার হয়ে যাবে। তাহলে আমি তাদেরকে নিষেধ করতে পারতেছি, মহব্বতের ভাষা দিয়ে আমি তাদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে পারতেছি। এটা হচ্ছে একটা পরিবেশের ভূমিকা রাখে। আর এই পরিবেশটা আমাকে কে দিচ্ছে?
দাওয়াত ইসলামী দিচ্ছে। মাশাআল্লাহ, আজকে আমরা অনুষ্ঠান দেখলাম আমার খাজা ভারতের রাজা, আমার খাজা পিয়া আলী রহমাতুর রহমানের দৈনন্দিন রুটিন সম্পর্কে জানলাম। আল্লাহ করিম ওনার ফুয়েজার দ্বারা আমাদেরকে এমন জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জাল আগামীকাল আবারও উপস্থিত হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
দরবার তব বড়ই আলিশান গো, আমার খাজা হয়নি কখনো বঞ্চিত ভিখারি, তোমার খাজা আমার খাওয়া যা পিয়া, আমার খাওয়া যা পিয়া।